ঢাকা আসার পর থেকে অনেক বছর আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ করেই কয়েক মাস আগে আমার ভেতর অদ্ভুত পরিবর্তন শুরু হয়। সবসময় নিজেকে ভারী লাগত, মনে হতো কেউ যেন আমাকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছে। কোনো কিছু খেতে ইচ্ছা করলে সেটি না পাওয়া পর্যন্ত ভেতরে অসহনীয় অস্থিরতা কাজ করত। সত্যি বলতে সেই সময় আমি বাসা থেকে অনেক টাকা চুরি করেছি, আজ স্বীকার করছি, কারণ তখন আমার মনে হতো আমি নিজের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। একদিন রাত প্রায় তিনটার দিকে আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি একটি ছোট বাচ্চা খেলাধুলা করছে। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করেই সে আমার দিকে এগিয়ে আসে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত ডট কম এর সকল শ্রোতারা, আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শ্রদ্ধা। আমি আনায়া বলছি, রাজশাহীর চাপাই নবাবগঞ্জের মূল শহর থেকে। আগে নিয়মিত ভূত এফএম শুনতাম। 2020 সালে যখন শুনলাম ভূত এফএম বন্ধ হয়ে যাচ্ছে, তখন সত্যিই অনেক কষ্ট পেয়েছিলাম। পরে হঠাৎ জানতে পারলাম আপনি ইউটিউবে ভূত ডট কম শুরু করেছেন, তারপর থেকেই নিয়মিত শুনে আসছি। অনেকদিন ধরেই ভাবছি একটি ঘটনা পাঠাবো, কিন্তু ভালোভাবে লিখতে না পারার কারণে আর ভুল ত্রুটির ভয়ে কখনো সাহস করে পাঠানো হয়নি। আজ অবশেষে সেই সাহস বের করলাম। আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার নিজের এবং আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। সবচেয়ে ভয়ের বিষয় হল এই ঘটনাটার কিছু অংশ এখনো চলমান। ঘটনাটি আজ থেকে 8-9 বছর আগের। তখন আমি ছোট ছিলাম, স্কুলে পড়তাম, এত কিছু বোঝার বয়স তখনও হয়নি। ঘটনার শুরু আমার নানির বাসা থেকে। বলে রাখা ভালো, আমার নানির বাসাকে ঘিরে অসংখ্য অদ্ভুত ঘটনা ঘটেছে। এই ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে ইনশাল্লাহ নানির বাসার আরো অনেক ঘটনা আমি ইমেলে শেয়ার করব। আমার বড় আপু খুবই সাহসী ছিল, সে বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল এবং জিন ভূতের অস্তিত্বে একেবারেই বিশ্বাস করত না। নানির বাসায় বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনার কথা সে অনেকের মুখে শুনেছে, কিন্তু সবকিছুকেই গাঁজাখুরি গল্প বলে উড়িয়ে দিয়েছে। এখানে আরেক যে বিষয় উল্লেখ করা জরুরি, নানির বাসার ছাদ ছিল 5 তলার ওপরে, আর সেই ছাদের পাশে একটি বিশাল গাছ ছিল যার উচ্চতা প্রায় 8 তলা ভবনের সমান। গাছটি এত বড়, এত পুরনো এবং এত ভয়ঙ্কর ছিল যে গাছ থেকে না দেখলে এর বিশালতা বোঝানো সম্ভব নয়। আর এই গাছটিকে কেন্দ্র করেই বহু ঘটনা প্রচলিত ছিল। একদিন এসব গল্প শুনে আপু সিদ্ধান্ত নিল সে নিজেই সত্যতা যাচাই করবে। সেদিন রাত প্রায় 1টা বাজে সে ঠিক করল একা ছাদে যাবে এবং দেখবে সত্যিই কোনো অস্বাভাবিক কিছু আছে কিনা। ঢাকার মতো শহরে রাত 1টা খুব গভীর রাত না হলেও তখনও বাসার কিছু মানুষ জেগেছিল, তাই কাউকে জানালে সবাই বাধা দেবে ভেবে আপু চুপি চুপি বাসারই সমবয়সী এক হেল্পিং হ্যান্ডকে সঙ্গে নিয়ে ছাদে যায়। ছাদে পৌঁছানোর পর হেল্পিং হ্যান্ডটি গাছের দিকে যেতে রাজি হল না। সে ভীতু গলায় আপুকে বলল,
তুমি ওদিকে যাও, আমি যাব না, ওখানে খারাপ কিছু আছে, আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকছি, কিছু হলে আমি দৌড়ে নিচে নেমে যাব।
আপু হেসে বলল, ঠিক আছে, আমি একাই যাচ্ছি। এরপর আপু একা ছাদের একেবারে শেষ প্রান্তে চলে যায়। সেখানে বিশাল সেই গাছটি দাঁড়িয়ে। গাছটির সামনে গিয়ে আপু বলল,
আমি শুনেছি এই গাছে নাকি অনেক খারাপ কিছু আছে, আমি সব বিশ্বাস করি না, যদি সত্যিই কিছু থাকে তাহলে দেখাও আমাকে, আমি অনুভব করতে চাই না, আমি দেখতে চাই।
কথাগুলো বলার কিছুক্ষণের মধ্যেই চারপাশের পরিবেশ কেমন যেন বদলে যেতে শুরু করল। আপুর ভাষায় মুহূর্তের মধ্যেই চারপাশ ছমছমে হয়ে উঠল। বাতাস ভারী হয়ে এল, অজানা এক অস্বস্তি চারিদিকে ছড়িয়ে পড়ল। তারপরও আপু আবার বলল, আমাকে দেখাও। আর ঠিক তখনই ঘটনাটি ঘটে। সেই বিশাল বহু বছরের পুরনো গাছটির কোনো একটা অংশ থেকে হঠাৎ করে সম্পূর্ণ সাদা রঙের বড় চাদরের মতো কিছু একটা উড়ে বেরিয়ে আসে। সেটি যেন বাতাসে ফেসে এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, তখন আশেপাশে বাতাসের লেশমাত্রও ছিল না। আপু মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর যা ঘটল তা আজও আমাদের কাছে অবিশ্বাস্য। আপু এক দুই নয়, মাত্র তিন লাফে ছাদের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে আসে। ছাদটি এত বড় ছিল যে স্বাভাবিক অবস্থায় তিন লাফে এতটা দূরত্ব অতিক্রম করা প্রায় অসম্ভব। এদিকে হেল্পিং হ্যান্ডটি ঘটনাটি দেখা মাত্র ভয়ে দৌড় দিতে শুরু করে। সে আপুকে ফেলে একাই সিঁড়ির দিকে ছুটে যায়। আপু তার পেছন পেছন দৌড়াতে থাকে। ভয়ে আপুর পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। তারা দুজন দ্রুত নেমে আসে এবং তাদের এমন আতঙ্কিত অবস্থায় দৌড়াতে দেখে বাসার সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, এইভাবে তারা দৌড়াচ্ছে কেন? কিন্তু তারা কাউকেই কিছু বলেনি, কারণ তারা জানত সবাই যদি জানতে পারে যে তারা রাতের বেলা চুপি চুপি একা ছাদে গিয়েছিল তাহলে প্রচণ্ড বকা খেতে হবে। ভাবছেন হয়তো ঘটনাটি এখানেই শেষ, কিন্তু বিশ্বাস করুন, যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে হয়তো আজ এই ইমেল লিখতে হতো না, কারণ প্রকৃত ঘটনা শুরু হয়েছিল ঠিক এর পর থেকেই। আসলে সেটি ছিল কেবল শুরু। সেই ঘটনার কয়েকদিন পরের কথা, একদিন রাত দুইটার দিকে আপু ওয়াশরুমে যায়। তখনও বাসার সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। আপু ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে। দরজা বন্ধ করার কিছুক্ষণ পরই তার নজর যায় কমোডের উপরে থাকা একটি তাকের দিকে। সেখানে কিছু লোহার জিনিসপত্র রাখা ছিল। হঠাৎ আপু লক্ষ্য করে জিনিসগুলো নিজে নিজেই নড়াচড়া করছে। প্রথমে সে ভেবেছিল হয়তো চোখের ভুল, কিন্তু কিছুক্ষণ পর স্পষ্ট দেখতে পায় জিনিসগুলো এমন ভাবে নড়ছে যেন কেউ হাত দিয়ে সেগুলো নাড়াচ্ছে। অথচ সেখানে কোনো মানুষ ছিল না, এমনকি বাতাসও ছিল না যে কারণে সেগুলো নড়তে পারে। আপু ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই ঘটতে থাকে আরো অদ্ভুত ঘটনা। লোহার জিনিসগুলো একে একে নিচে পড়ে যেতে শুরু করে। তারপর আবার যেন অদৃশ্য কোনো শক্তি সেগুলোকে তুলে রাখে। আবার পড়ছে, আবার উঠছে, এভাবে প্রায় চার পাঁচবার ঘটনাটি ঘটে। সবকিছু আপুর চোখের সামনেই ঘটছিল। এতক্ষণে আপুর ভয়ের মাত্রা চরমে পৌঁছে যায়। সে দ্রুত দরজা খুলে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। তার চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? তখন আপু পুরো ঘটনাটি খুলে বলে। অদ্ভুত বিষয় হল, বাসার অনেকেই আগে থেকেই এই ধরনের ঘটনার আভাস পেয়েছিল, তাই আপুর কথা শুনে তারা খুব বেশি অবাক হয়নি, বরং তাকে শান্ত করার চেষ্টা করে এবং বিশ্রাম নিতে বলে। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। কিছুক্ষণ পর আম্মু একই ওয়াশরুমে যান, আর আশ্চর্যের বিষয় তার সঙ্গেও একই ঘটনা ঘটে। এবার আম্মু সত্যিই ভয় পেয়ে যান। ওয়াশরুম থেকে বের হয়েই তিনি আমার নানা ভাইকে বলেছিলেন, আমি কাল সকালেই বাসায় ফিরে যাব, আপনার বাসায় আমি আর থাকতে পারছি না। নানা ভাই তাকে শান্ত হতে বলেন এবং সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন। তিনি জানান সকালে একজন হুজুরকে ডাকা হবে। পরদিন সকালে একজন হুজুরকে আনা হয়। তিনি পুরো ঘটনা মনোযোগ দিয়ে শোনেন, বিশেষ করে সেই বিশাল গাছটির ব্যাপারে সব জানার পর কিছুক্ষণ নীরব থাকেন। তারপর তিনি বলেন,
সমস্যার মূল উৎস সেই গাছটি। আপনারা যা শুনেছেন তার অনেকটাই সত্যি।
পরিবারের সবাই সমাধান জানতে চাইলে তিনি বলেন,
গাছটির ব্যাপারে আমি কিছু করতে পারব না, তবে আমি বাসার জন্য কিছু আমল পড়ে যাব। ইনশাল্লাহ বাসার ভেতরে আর কোনো সমস্যা হবে না, তবে গাছটির কাছাকাছি কেউ যেন না যায়।
এরপর সত্যিই নানির বাসায় আর কোনো বড় ধরনের সমস্যা হয়নি। কিছুদিন পর আমরা নিজ বাসায় ফিরে আসি। আর সেখান থেকেই শুরু হয় ঘটনার নতুন অধ্যায়। তখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, হঠাৎ করেই আপুর আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে শুরু করে। তাঁর যা খেতে ইচ্ছা করত সেটা সঙ্গে সঙ্গে না পেলে সে অস্বাভাবিক রকম অস্থির হয়ে যেত। বাসা থেকে নিয়মিত টাকা চুরি করা, নিজের ইচ্ছে মতো খাবার কিনে এনে লুকিয়ে খাওয়া, পরিবারের সবার সঙ্গে খারাপ ব্যবহার করা, এসব আচরণ তার মধ্যে দেখা দিতে থাকে। এসব দেখে পরিবারের সবাই বিরক্ত হতো, কিন্তু কেউ বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। একদিন রাত প্রায় 3:20 আপুর রুম থেকে আম্মুর ফোনে কল আসে। সেদিন আমি আম্মুর পাশেই শুয়েছিলাম। এখানে একটা কথা বলতে চাই, অনেকে বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু ছোটবেলা থেকেই আমার মনে হতো আমি আশেপাশের পরিবেশের কিছু অদ্ভুত পরিবর্তন অনুভব করতে পারি, বিশেষ করে কোনো অস্বস্তিকর বা নেতিবাচক কোনো কিছুর উপস্থিতি থাকলে আমার শরীর অকারণে ভারী হয়ে যেত। আম্মু যখন আপুর ফোন পেয়ে তার রুমে যাওয়ার জন্য উঠে গেলেন, ঠিক তখনই আমার শরীর হঠাৎ ভারী হতে শুরু করে। আমার ভেতর অদ্ভুত এক অস্বস্তি কাজ করছিল, মনে হচ্ছিল আশেপাশে কিছু একটা ঠিক নেই। আর অদ্ভুতভাবে আমার মনে হচ্ছিল আপু যে কারণে ফোন করেছে সেটার সঙ্গে এই অনুভূতির কোনো না কোনো সম্পর্ক আছে। সেদিন আম্মু আমার রুমে ফিরে আসেননি, আমি একা ঘুমিয়েছিলাম সারা রাত। অস্বস্তি অনুভব করলেও সেদিন আমি কিছু দেখিনি। কিন্তু পরদিন আবার একই ঘটনা ঘটে। রাত 3টার পর আপু আবার আম্মুকে ফোন করে, সেদিনও আম্মু তার রুমে চলে যান। এভাবে টানা 4-5 চলার পর আম্মু আপুকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। তখনও আমি কিছুই জানতাম না। এই বিষয়গুলো সম্পর্কে আমি জানতে পারি অনেক পরে, যখন আমি 7 শ্রেণীতে পড়ি। সেই সময় আপু আমাকে পুরো ঘটনাটি বিস্তারিত বলেছিল। আমি ঘটনাগুলো আপুর ভাষাতেই বলছি। ঢাকা আসার পর থেকে অনেক বছর আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ করেই কয়েক মাস আগে আমার ভেতর অদ্ভুত পরিবর্তন শুরু হয়। সবসময় নিজেকে ভারী লাগত, মনে হতো কেউ যেন আমাকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছে। কোনো কিছু খেতে ইচ্ছা করলে সেটি না পাওয়া পর্যন্ত ভেতরে অসহনীয় অস্থিরতা কাজ করত। সত্যি বলতে সেই সময় আমি বাসা থেকে অনেক টাকা চুরি করেছি, আজ স্বীকার করছি, কারণ তখন আমার মনে হতো আমি নিজের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। একদিন রাত প্রায় 3টার দিকে আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি একটি ছোট বাচ্চা খেলাধুলা করছে। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করেই সে আমার দিকে এগিয়ে আসে। এরপর যা ঘটে তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি অনুভব করি সে আমার বুকের ওপর উঠে বসেছে এবং আমার গলা শক্ত করে চেপে ধরেছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল আমি কয়েক সেকেন্ড পরেই হয়তো মারা যাব। ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম ভাঙার পরও আমি অনুভব করি আমার পুরো শরীর ব্যথা করছে, বিশেষ করে গলায় প্রচণ্ড ব্যথা। আমি কথা বলতে পারছি না। ফোনের স্ক্রিন অন করে দেখি সময় রাত 3:03। আমি সঙ্গে সঙ্গে আয়তাল কুরসি পড়তে শুরু করি। কিছুটা স্বাভাবিক হবার পর আম্মুকে ফোন করে রুমে আসতে বলি। আম্মু আসার পরও আমি তাকে পুরো ঘটনা বলিনি, শুধু বলেছিলাম আম্মু আজ আমার পাশে ঘুমাও, খুব ভয় লাগছে। সেদিন সকালে সব শুনে আম্মু আমাকে বলেছিলেন হয়তো বোবাই ধরেছিল, এসব মাঝে মাঝে হয়, ভয় পেও না, ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাবে। আমি তার কথা মতো দোয়া পড়ে ঘুমিয়েছিলাম। কিন্তু পরের রাতেও একই ঘটনা ঘটে, আর সেখান থেকেই শুরু হয় আরো ভয়ঙ্কর অভিজ্ঞতার অধ্যায়। পরের দিন আমি দোয়া পড়ে ঘুমিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আর কোনো সমস্যা হবে না, কিন্তু সেদিন রাতেও একই রকম অদ্ভুত ঘটনা ঘটল। স্বপ্নে দেখি একজন বৃদ্ধা মহিলা তেলাওয়াত করছেন। আমি কিছুক্ষণ সেই দৃশ্য দেখেছিলাম। হঠাৎ দেখি আগের সেই বাচ্চাটি আবার সেখানে উপস্থিত, সে বৃদ্ধার পাশে খেলাধুলা করছে। প্রথমে দৃশ্যটি স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর আবার সেই ভয়ঙ্কর অনুভূতি শুরু হয়। আমি অনুভব করি কেউ যেন আমার গলায় প্রচণ্ড চাপ দিচ্ছে। আমার কাছে বিষয়টা স্বপ্নের মতো লাগছিল না, আমার মনে হচ্ছিল বাস্তবেই কেউ আমার গলা চেপে ধরে আছে।
চাপটা বাড়তে থাকে। একসময় আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়। মনে হচ্ছিল আর কয়েক মুহূর্ত পরেই আমি দম নিতে পারব না। ঠিক শেষ মুহূর্তে আবারও চাপটা সরে যায়। ঘুম ভাঙার পর দেখি আমার গলায় প্রচণ্ড ব্যথা। আমি চিৎকার করতে পারছিলাম না। মনে হচ্ছিল যা কিছু ঘটেছে বাস্তবেই ঘটেছে। আমি আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে মনোযোগ ধরে রাখতে পারছিলাম না, এমনকি ফোনটাও খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর শরীরটা একটু হালকা অনুভব করি, তারপর আয়াতুল কুরসি পড়ে ফোন খুঁজে পাই এবং আম্মুকে ফোন করি সাথে সাথেই। কিন্তু আসল ঘটনা ঘটেছিল তার পরের দিন। সেদিনের পর আমি আর শুধু স্বপ্নে নয়, বাস্তবেও কিছু দেখতে শুরু করি। সেদিনও আমি একটি অস্বস্তিকর স্বপ্ন দেখছিলাম। ঠিক কি দেখছিলাম আজ মনে নেই, শুধু মনে আছে সবকিছু কেমন ঝাপসা ছিল। হঠাৎ ভয় পেয়ে আমার ঘুম ভেঙে যায়, আমি চোখ খুলে ফেলি। আর তারপর যা দেখেছিলাম সেটা আজও মনে পড়লে শরীর শিউরে ওঠে। আমাদের বাসা নিচতলায় ছিল। কিছুদিন আগে সামনের বাসার একজন চোর জেল থেকে ছাড়া পেয়েছিল, সেই কারণে গরমের মধ্যেও আমি জানালা বন্ধ করে ঘুমাতাম। সেদিনও আমি নিজ হাতে জানালা বন্ধ করেই ঘুমিয়েছিলাম। কিন্তু চোখ খুলে দেখি জানালার বাইরে কিছু একটা দাঁড়িয়ে আছে। সেটার আকৃতি মানুষের মতো হলেও সেটাকে মানুষ বলা যায় না। তার শরীর ছিল ধোঁয়ার মতো অস্পষ্ট, হাতগুলো মানুষের হাতের মতো হলেও অস্বাভাবিক রকম লম্বা, প্রতিটি হাতে পাঁচটি আঙুল, কিন্তু সেগুলোও ছিল অস্বাভাবিক দীর্ঘ। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। আজও আমি সেই মুখের বর্ণনা পুরোপুরি দিতে পারব না। জানালার বাইরে দাঁড়িয়ে সে দুই হাত জানালার উপরে বুলিয়ে দিচ্ছিল এবং এমনভাবে ইশারা করছিল যেন রুমের ভেতরে ঢুকতে চায়। আমি মুহূর্তে ভয়ে জমে যাই। আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে আসে। আমি কথা বলতে পারছিলাম না। মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলাম, আয়াতুল কুরসি এবং আমার জানা সব সূরা পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভয়ে যেন কিছুই মনে করতে পারছিলাম না। আমি শুধু মনে মনে বলতে থাকি, আল্লাহ আমাকে সাহায্য করুন। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে আসে। আমি এতক্ষণ চোখ বন্ধ করেছিলাম, সাহস করে আবার চোখ খুললাম, কিন্তু তখন আর কিছুই নেই, সেই অবয়বটিও নেই। আমি কাঁপতে কাঁপতে ফোন হাতে নেই এবং আম্মুকে কল করি। আম্মু রুমে আসার পর আমি কান্নায় ভেঙে পড়ি। আমি তাকে বলি, আমি আর পারছি না, আমাকে কিছু একটা করতে হবে। তখন আম্মু আমাকে জানান তিনি পরিচিত একজন ফুজুরের কথা জানেন, পরদিন আমাকে তার কাছে নিয়ে যাওয়া হবে। পরদিন আমরা সেই ফুজুরের কাছে যাই। আমি তাকে সালাম দেই, তিনি আমাকে বসতে বলেন। আমরা বসার পর কিছুক্ষণ তিনি অন্য রুমে যান, তারপর ফিরে এসে শান্ত স্বরে বলেন, আমি জানি আপনারা কারা এবং কেন এসেছেন। আমরা তো শুনে অবাক হয়ে গেলাম। এরপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সমস্যাটা আপনার, তাই তো? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তিনি একটি গ্লাস এগিয়ে দিয়ে বললেন, এটা খান, তারপর বলবেন এর স্বাদ কেমন লাগছে। আমি পানি খেলাম। পানির স্বাদ আমার কাছে অদ্ভুত লাগছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এক এক এলাকার পানির স্বাদ এক এক রকম হয়। তাই আমি বললাম, স্বাভাবিকই লাগছে। আমার কথা শুনে তিনি মুচকি হেসে বললেন, সমস্যা নেই, একটু অপেক্ষা করুন, পরে বুঝতে পারবেন। এরপর তিনি এমন কিছু কথা বলতে শুরু করলেন যা শুনে আমি এবং আম্মু দুজনেই বিস্মিত হয়ে যাই। তিনি বললেন, কয়েক বছর আগে আপনি একটি বড় গাছের কাছে গিয়েছিলেন, সেই গাছকে ঘিরে কিছু অশুভ বিষয় ছিল, সেখান থেকেই আপনার উপর নজর পড়ে। এরপর তিনি আরো বলেন, আপনি নিয়মিত নামাজ পড়তেন, তাই দীর্ঘদিন কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু যখন নামাজে কিছুটা ঢিলা দিলেন তখন থেকেই আপনাকে ভয় দেখানোর সুযোগ পেয়েছে। হঠাৎ তিনি আমাকে প্রশ্ন করলেন, আপনি কি কোনো বৃদ্ধা মহিলা বা কোনো বাচ্চাকে স্বপ্নে দেখেছেন? আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ এই বিষয়গুলো আমরা তাকে কিছুই জানাইনি। এমনকি আম্মুর সঙ্গেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। আমরা দুজনে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। তিনি বললেন, অবাক হওয়ার কিছু নেই। এরপর তিনি আরো কিছু কথা বলেন, যার সবকিছু এখানে উল্লেখ করতে চাই না, তবে একটি বিষয় স্পষ্ট করে বলেছিলেন, তিনি কোনো তাবিজ দেবেন না। তিনি বলেছিলেন, আমি এমন কোনো কাজ করব না যাতে আল্লাহর সঙ্গে শিরকের আশঙ্কা আছে। আমি শুধু কিছু দোয়া এবং আমল বলে দেব, সেগুলো নিয়মিত করবেন। তিনি আমাদের কিছু দোয়া শিখিয়ে দেন, পড়া পানি দেন এবং বলেন, বিসমিল্লাহ বলে সেই পানি পান করতে ও গোসলের পানিতে মিশিয়ে ব্যবহার করতে, সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করারও পরামর্শ দেন। বিদায়ের আগে তিনি তাদের টিউব অয়েলের পানি আমাকে খেতে দেন। তখনই আমি বুঝতে পারি আগে যে পানি খেয়েছিলাম আর এই পানির স্বাদ একেবারেই এক নয়। আমি কিছু বলার আগেই তিনি মুচকি হেসে বললেন, আমি জানি, কিছু বলতে হবে না। এরপর তিনি আমাদের বিদায় দেন। সেদিন তার কাছে আরো অনেক মানুষ রুকাইয়ার জন্য অপেক্ষা করছিল। আমরা বাসায় ফিরে আসি আলহামদুলিল্লাহ। এরপর আমার সেই ভয়ঙ্কর সমস্যাগুলো আর আগের মতো ফিরে আসেনি। তবে একটি ঘটনা এখনো আমাকে ভাবায়। কিছুদিন আগের কথা, আমি তাহাজ্জুদে নামাজ পড়ছিলাম। নামাজ শেষ করে বসে দোয়া করছিলাম, হঠাৎ অনেক দূর থেকে নূপুরের ক্ষীণ শব্দ শুনতে পাই। প্রথমে শব্দটা হালকা ছিল, কিন্তু ধীরে ধীরে সেটি যেন আমার রুমের দিকে এগিয়ে আসতে থাকে। একসময় মনে হল কেউ যেন আমার রুমের সামনেই হাঁটাহাঁটি করছে। আমি ভেবেছিলাম হয়তো আনায়া তুমি, তাই রেখে বললাম, আনায়া? কোনো উত্তর এলো না। কিছুক্ষণ পর আবার শব্দটি শুনতে পেলাম। তখন মনে পড়ল সেদিন আমার মামি বাসায় এসেছিলেন এবং পাশের রুমে ঘুমাচ্ছিলেন। আমি আবার ডাকলাম, আন্টি আপনি? তবুও কোনো উত্তর এলো না। এরপর ধীরে ধীরে শব্দটি মিলিয়ে যায়। কিন্তু একটি বিষয় আমাকে আজও ভাবায়। আমার রুমের দরজা খোলা ছিল, শব্দটা ঠিক দরজার সামনেই হচ্ছিল, কিন্তু আমি তাকে দেখতে পাইনি। পরদিন সকালে বিষয়টি নিয়ে কথা বললে আনায়া জানায় সে কোনো নূপুর পরে না। মামিও জানায় তিনিও নূপুর ব্যবহার করেন না। তখন আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। যাই হোক, এরপর আমার সঙ্গে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। এই পর্যন্ত বলেই আপু তার ঘটনার সমাপ্তি টানেন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, কারণ আপুর ঘটনা শেষ হলেও তখনও আমার নিজের অভিজ্ঞতার অংশ বাকি ছিল। এবার আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। আমি আগেও বলেছি, ছোটবেলা থেকেই আমার মনে হয় আমি আশেপাশের পরিবেশের কিছু অস্বাভাবিক পরিবর্তন অনুভব করতে পারি। বিশেষ করে কোনো অস্বস্তিকর বা নেতিবাচক উপস্থিতি থাকলে আমার শরীর অকারণে ভারী হয়ে যায়। একদিন আমি, আমার আপু এবং আমার চাচাতো বোন চাচুর বাসায় গিয়েছিলাম। সেদিন চাচু ও চাচি বাসায় ছিলেন না। আমরা তিনজন গল্প করছিলাম। মাগরিবের আজান হলে নামাজ পড়ে একসঙ্গে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ আমার শরীর অস্বাভাবিক ভারী লাগা শুরু করল। কারণ ছাড়াই ভেতরে অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল এই বাসায় কিছু একটা ঠিক নেই। ঠিক তখনই আমি অনুভব করি যেন দরজার এক পাশ থেকে অন্য পাশে কেউ খুব দ্রুত চলে গেল। শীতকাল ছিল, ফ্যান বন্ধ, বাতাসও ছিল না, তবু অনুভূতিটা এত স্পষ্ট ছিল যে আমি সঙ্গে সঙ্গে আপু আর আমার চাচাতো বোনকে বিষয়টা বলি। কিন্তু তারা এটাকে আমার মনের ভুল বলে উড়িয়ে দেয়। কিছুক্ষণ পর চাচু ও চাচি বাসায় আসেন। আমরা কিছুক্ষণ থেকে বাসায় চলে আসি। ঘটনার কয়েকদিন পর আমার চাচাতো বোন আমাকে ফোন দেয়। ফোনের ওপাশ থেকে সে বলে,
তুই ঠিকই বলেছিলি, আমাদের বাসায় সত্যি অস্বাভাবিক কিছু একটা আছে।
তারপর সে আমাকে একটা ঘটনা শোনায়। তাদের বাসার দ্বিতীয় তলায় শুধু তারাই থাকত, কোনো ভাড়াটিয়া ছিল না। কিন্তু বেশ কিছুদিন ধরে তারা রাতে ছাদের দিক থেকে অদ্ভুত শব্দ শুনতে পেত। একদিন মাগরিবের নামাজ পড়ার পর সে পাশের রুমে যায় জায়নামাজ রাখতে। রুমটিতে সাধারণত তার মামা থাকতেন। ভেতরে ঢুকেই সে দেখতে পায় কেউ একজন খাটে শুয়ে আছে। প্রথমে ভেবেছিল তার মামাই শুয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর তার মনে পড়ে তার মামা তো দশটার আগে বাসায় ফেরার কথা না, তাহলে খাটে কে? সন্দেহ হওয়ায় সে ভালো করে তাকায়, আর তখনই সেই অবয়বটি ধীরে ধীরে তার দিকে মুখ ঘুরিয়ে তাকায়। সে আমাকে বলেছিল, জীবনে এত ভয়ঙ্কর কিছু সে আগে কখনো দেখেনি। মানুষের মতো আকৃতি হলেও পুরো শরীর ছিল ঘন লোমে ঢাকা, চোখ দুটি ছিল অস্বাভাবিক বড়, আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখের হাসি। সেই বিভৎস হাসি দেখে সে ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। চিৎকার করতেই পরিবারের সবাই দৌড়ে আসে। কাঁদতে কাঁদতে সে পুরো ঘটনা বলে, কিন্তু সবাই রুমে গিয়ে দেখে কিছুই নেই। এই পর্যন্ত বলেই আমার চাচাতো বোন ফোন রেখে দেয়। এবার বলি আমার নিজের কথা। আমাকে জীবনে অনেকবার বোবায় ধরেছে। একবার এমন একটা ঘটনা ঘটেছিল, আজও স্পষ্ট মনে আছে। সেদিন আমি মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলাম। ঘুমানোর আগে দেখেছিলাম আমার বড় আপু এবং আমার পোষা বেড়াল মিঠু সামনে সোফায় বসে আছে। আপু মিঠুকে আদর করছিল। সেই দৃশ্য দেখে আমি ঘুমিয়ে পড়ি। স্বপ্নে দেখি সবকিছু আগের মতোই আছে। আপু সোফায় বসে আছে, মিঠু তার কোলে। হঠাৎ আমার চোখ পড়ে আমার পাশের দিকে। দেখি আরেকটি বিড়াল বসে আছে। আমি অবাক হয়ে ভাবলাম, এটাকে মিঠু তো আপুর কাছে। আমি বিড়ালটির দিকে তাকাতেই সে ধীরে ধীরে আমার দিকে মুখ ফেরায়। আর তারপর আমি এমন দুটি চোখ দেখি যা আজও ভুলতে পারিনি। চোখ দুটি ছিল রক্তবর্ণ এবং ভয়ঙ্কর। পরের মুহূর্তেই বিড়ালটি লাফ দিয়ে আমার বুকের ওপর উঠে আসে। তারপর কর্কশ স্বরে বলে, মরবি মরবি তুই আজকে। কথাটা বলেই সে আমার গলা চেপে ধরে। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু সেই মুহূর্তে আমি যা অনুভব করেছিলাম তা আমার কাছে সম্পূর্ণ বাস্তব মনে হচ্ছিল। আমার গলা ব্যথা করছিল, শ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল আর কয়েক মুহূর্ত পরেই আমি হয়তো মারা যাব। ঠিক তখনই হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি লাফিয়ে উঠে বসি, দেখি আপু আমার পাশে ঘুমিয়ে আছে আর মিঠু শান্তভাবে আপুর কোলেই ঘুমাচ্ছে। কিন্তু ঘুম ভাঙার পরও আমার গলায় প্রচণ্ড ব্যথা ছিল। স্বাভাবিক হতে আমার অনেক সময় লেগেছিল। আরেকটি ঘটনা বলি। সেদিন রাত 10টার দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে ঘুম এসেছিল। ঘুমের মধ্যে কয়েকটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম, তবে শেষের স্বপ্নটিই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। স্বপ্নে দেখি আমি আমার ঘরের বিছানার উপর দাঁড়িয়ে আছি, ঘরের লাইট জ্বালানো। হঠাৎ জানালার দিকে তাকিয়ে দেখি দুটি ছেলে মোটর সাইকেলে করে কোথাও যাচ্ছে। কিছু দূর গিয়ে তারা থেমে যায়, তারপর অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। তাদের সেই দৃষ্টি দেখে আমার ভয় লাগতে শুরু করে। এরপর তারা মোটর সাইকেল থেকে নেমে আমার দিকে এগিয়ে আসে। আমি ভয়ে দ্রুত লাইট বন্ধ করে জানালার পাশে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর দেখি চারপাশ অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছিল হঠাৎ করে রাত নেমে এসেছে। আমি মাত্র কয়েক মিনিট শুয়েছিলাম, ঠিক তখনই দেখি তারা জানালার কাছে এসে পৌঁছেছে। এরপর হঠাৎ তারা আমাকে এমন জোরে ধাক্কা দেয় যে আমি প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে ঘুম থেকে উঠে বসি। কিন্তু ভয়ের বিষয় হল, ধাক্কাটা শুধু স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আমি বাস্তবেও সেই ধাক্কা অনুভব করেছিলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাকে এক পাশ থেকে ঠেলে অন্য পাশে ফেলে দিয়েছে। আমার পিঠের সঙ্গে সঙ্গে তীব্র ব্যথা শুরু হয়। সেই ব্যথা এতটাই বাস্তব ছিল যে আমি সারা রাত ঘুমোতে পারিনি, এমনকি পরপর দুই দিন ঠিকমতো বিছানা থেকে উঠতে পারিনি। আমার জ্বর পর্যন্ত এসেছিল। আমি জানি না বিষয়গুলো কিভাবে ব্যাখ্যা করব। হয়তো অনেকেই এগুলোকে স্বপ্ন মনে করবেন, কিন্তু যার সঙ্গে ঘটে একমাত্র সেই বোঝে এই অভিজ্ঞতাগুলো কতটা ভয়ঙ্কর, অস্বস্তিকর। এগুলো শুধু নয়, এ ধরনের অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে এবং এখনো ঘটছে। আজও মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখি, কখনো কখনো সেই অস্বস্তিকর ভারী অনুভূতিটা ফিরে আসে। এই লেখাটি যখন লিখছি তখন রাত প্রায় আড়াইটা। আমি একা রুমে বসে আছি। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি সরাসরি কোনো অস্বাভাবিক অবয়ব দেখিনি, আর সত্যি বলতে ভবিষ্যতেও কখনো দেখতে চাই না। আপনাদের সবার কাছে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সব ধরনের অকল্যাণ থেকে হেফাজত করেন। ঘটনাটি অনেক বড় হয়ে যাওয়ায় আজ এখানেই শেষ করছি। যদি এই ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে
ইনশাল্লাহ আমার নানার বাসার সেই রহস্যময় গাছটিকে কেন্দ্র করে আরো একটি দীর্ঘ ও প্রাচীন ঘটনা পাঠাবো এবং আমার আম্মুর সাথে ঘটা ঘটনাটাও পাঠাবো যা হুজুর বলার পর বাসায় যেয়ে আম্মুর মুখ থেকে শুনেছিলাম। আপনি যদি সত্যি ঘটনাটি সিলেক্ট করেন খুশি হব, আর তার থেকেও বেশি খুশি হব যদি আপনি একবার হলেও এটি পড়ে শোনান। পরিশেষে একটি কথাই বলতে চাই, আমরা মুসলিম হিসেবে জিন জাতির অস্তিত্ব বিশ্বাস করি, তবে অজানা বিষয় নিয়ে অযথা ভয় না পেয়ে আমাদের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন, নাম লিখেছেন, পূর্ণাঙ্গ ঠিকানাও দিয়েছেন। আমি সেগুলো গোপন রাখছি কারণ তিনি গোপন রাখতে বলেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা পাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে আবার উপস্থিত হয়েছি। ঘটনাটি সংগ্রহ করেছি আমাদেরই পরিচিত একজন মানুষের কাছ থেকে, আর এই ঘটনার শেষের পরিণতির সাক্ষী আমি নিজেই। শুরুতেই বলে নিই ঘটনাটি আমি কিভাবে কালেক্ট করলাম। গত মাসের শেষের দিকে বিকেলে আমার ফোনে এক বড় ভাইয়ের ফোন আসে। ফোন রিসিভ করতেই উনি খুব গম্ভীর গলায় বললেন,
সাবিত একটু ফ্রি আছিস? আমাদের বাসায় আয়।
আমি তখন আর কিছু চিন্তা না করে আলনা থেকে শার্ট গায়ে জড়িয়ে ওনার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে যাওয়ার পর আমি যার মুখোমুখি হলাম ওনার নাম মরিয়ম। প্রিয় লিসেনার্স, সুরক্ষার খাতিরে এখানে আমি তার ছদ্মনাম ব্যবহার করছি। মরিয়ম আপা ওনার জীবনের ঘটনা শেয়ার করেছেন এবং আমি ওনার ভাষাতেই সেই ঘটনাটি বলছি। আসলে মানুষের জীবনটা খুব অদ্ভুত। আমরা চোখের সামনে যা দেখি তার বাইরেও যে একটা বিশাল জগৎ আছে সেটা আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না। ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, তখন 2007 সাল। আমার বয়স ছিল মাত্র 6 বছর। সেই সময়ে আমাদের পুরো পরিবার মিলে নাটোর জেলায় আমার চাচার বাসায় বেড়াতে গিয়েছিলাম। চাচার সেই বাড়িটা আসলে আমাদের পুরনো দাদা বাড়ি। আমার দাদা আর দাদি দুজনেই আমি জন্মাবার অনেক আগেই মারা গিয়েছেন, তাই দাদা বাড়ি বলতে আমার চাচার বাড়িটাকে আমরা মিল করি। সেবার চাচার বাড়িতে একটা বড় পারিবারিক অনুষ্ঠান ছিল, আমাদের সকল রিলেটিভস সেখানে এসে জড়ো হয়েছিলেন। আমার কাজিনরা সবাই আমার চেয়ে বয়সে অনেক বড় ছিল, আমি খুব ছোট হওয়ায় ওনাদের সাথে ঠিকঠাক মিশতে পারতাম না, সেই কারণে আমি বলতে গেলে একা একাই ঘুরতাম। চাচার ওই পুরনো বাড়িটার একপাশে একটা বিশাল লম্বা করিডোর, করিডোরটা বেশ খোলামেলা। দুপুরবেলা যখন সবাই ঘরের ভেতরে ঘুমাচ্ছিল আমি তখন একা সেই করিডোরের মেঝেতে বসে ড্রয়িং খাতায় ছবি আঁকছিলাম। আমি তখন খুবই মগ্ন ছিলাম আঁকা আঁকিতে। চারপাশ একদম নিশ্চুপ, কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে আমার মনে হল পাশে কেউ এসে বসল। খাতা থেকে মুখ তুলে পাশে তাকালাম, তাকাতেই আমার ছোট্ট চোখ দুটো বড় বড় হয়ে গেল। বিশাল এক প্রাণী, দেখতে হুবহু একটা ধপধপে সাদা সিংহের মতো।
সাধারণত কোনো বাচ্চা একা সিংহ দেখলে ভয় পেয়ে চিৎকার করে কেঁদে ওঠার কথা, কিন্তু আমার ভেতরে বিন্দুমাত্র ভয় কাজ করেনি। আমার মনে হল ওই সাদা সিংহটা খুবই শান্ত, সে বেড়ালের মতো খুব আদুরে ভঙ্গিতে আমার পাশে এসে কুণ্ডুলি পাকিয়ে বসল। আমার একদম গা ঘেঁষে, মাথাটা নিচু করে আমি ছোট ছোট হাত বাড়িয়ে দিলাম তার দিকে। তার গায়ের নরম সাদা পশমে হাত বোলাতে লাগলাম। একসময় সে তার বিশাল মাথাটা আমার কোলের ওপর রেখে পরম শান্তিতে ঘুমিয়ে গেল। আমি হাসলাম, মনে হল আমি খেলার জন্য একটা দারুণ বন্ধু পেয়েছি। এরপর থেকে যখনই আমার নাটোরে ওই চাচার বাড়িতে যাওয়া হতো, আমি সোজা দৌড়ে সেই করিডোরে চলে যেতাম। আমরা ঘণ্টার পর ঘণ্টা একসাথে সময় কাটাতাম, আমি ছবি আঁকতাম আর সে আমার পাশে বসে থাকত। এক সময় আমি তাকে ভালোবেসে একটা নামও দিলাম, লিও। হ্যাঁ, আমি তাকে লিও বলে ডাকতাম। এভাবেই প্রায় 2 বছর কেটে গেল। আমার বয়স 8 বছর, কিন্তু আমার এই অদ্ভুত অভ্যাসটা বাড়ির সবার চোখে পড়তে শুরু করল। চাচা আমজাদ সাহেব বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলেন যে আমি নাটোরে এলেই কেমন যেন অস্থির হয়ে যাই, অন্য বাচ্চাদের সাথে খেলি না, একা একা ওই ফাঁকা করিডোরে বসে থাকি আর একা একাই ফিসফিস করে কথা বলি। চাচার মনে খটকা লাগল। একদিন রাতে চাচা আমার আব্বাকে ডেকে আলাদাভাবে বসলেন। উনি বললেন,
এরশাদ ভাই, মরিয়ামের ব্যাপারটা কেমন যেন লাগছে আমার কাছে। সারাক্ষণ ওই করিডোরে একা থাকে, কার সাথে কথা বলে? আমি দেখলাম শূন্যে হাত বোলাচ্ছে আর হাসছে।
আব্বা প্রথমে বিষয়টাকে বাচ্চাদের মনের ভুল ভেবে উড়িয়ে দিতে চাইলেন, কিন্তু চাচা দমে গেলেন না। উনি বললেন,
না ভাই, আপনি ওকে একবার জিজ্ঞেস করে দেখুন না, ও কার নাম ধরে ডাকে, লিও না কি যেন একটা নাম বলে।
আব্বা এবার একটু চিন্তিত হলেন। পরদিন সকালে আব্বা আমাকে নিজে কাছে ডাকলেন, জিজ্ঞেস করলেন,
মা, তুমি করিডোরে একা একা কি করো, কার সাথে কথা বলো?
আমি খুব সহজ সরলভাবে উত্তর দিলাম,
আপু, আমি তো আমার বন্ধু লিওর সাথে খেলি।
আব্বু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন,
লিও কে মা?
আমি মাথা নেড়ে বললাম,
লিও হলো একটা সাদা সিংহ, বড় সাদা সিংহ, খুব সুন্দর আর নরম, আমার কোলে মাথা রেখে ঘুমায়।
আমার মুখে সিংহের কথা শুনে আব্বার মুখের রং বদলে গেল। পুরনো সেই দাদা বাড়ির করিডোরে কোনো জ্যান্ত সিংহ থাকা অসম্ভব। আব্বা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বিষয় নয়, কোনো জিনের কাজ হতে পারে। বলে রাখা ভালো, আমাদের পরিবার জিন জাতির বিষয়ে খুব ডিপলি বিলিভ করত। আব্বার দেরি করলেন না, উনি চাচাকে সাথে নিয়ে গ্রামের এক নাম করা আলেম মৌলানা কেরামত আলী হুজুরের কাছে গেলেন। হুজুরকে সব খুলে বলা হল। বিকেলবেলা কেরামত আলী হুজুর আমাদের বাড়িতে এলেন। উনি বসার ঘরে এসে বসলেন, তখন আমি আমার মায়ের কোলে বসেছিলাম। হুজুর ঝুড়ি থেকে একটা তাজা পেয়ারা বের করলেন, চোখ বন্ধ করে কোরআনের কিছু আয়াত পড়তে লাগলেন। উনার ঠোঁট নড়ছিল। বেশ কিছুক্ষণ দোয়া দরুদ পড়ার পর উনি একটা ছুরি দিয়ে পেয়ারাটাকে সমান 2 ভাগে কেটে ফেললেন। এরপর হুজুর পেয়ারার এক অংশ নিয়ে সেই করিডোরের অন্ধকার কোণের দিকে ছুঁড়ে মারলেন আর বাকি অর্ধেক অংশটা আমার দিকে এগিয়ে বললেন,
মা মরিয়ম, এই পেয়ারার টুকরোটা বিসমিল্লা বলে খেয়ে নাও তো।
আমি চটপট পেয়ারার টুকরোটা খেয়ে নিলাম। ঠিক সেই মুহূর্ত থেকে এক অলৌকিক পরিবর্তন ঘটে গেল। পেয়ারার শেষ অংশটা গিলে ফেলার সাথে সাথেই আমার বুকের ভেতর কেমন যেন হালকা হয়ে গেল। এরপর আমি যখনই করিডোরে গেলাম, আমি আর লিওকে দেখতে পেলাম না। আমি অনেকবার লিও লিও বলে ডাকলাম, কিন্তু কেউ এলো না। শূন্য করিডোর, শুধু আলো আর বাতাস। লিও যেন চিরতরে হারিয়ে গেল। আমি তখন খুব ছোট হওয়ায় মনের কষ্টে কয়েকদিন কেঁদেছিলাম, কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে সেই স্মৃতিটা আবছা হয়ে যেতে লাগল। আমি ভাবলাম, হয়তো ওটা আসলেই আমার শৈশবের কোনো বিভ্রম ছিল। কিন্তু না, ঘটনা এখানেই শেষ হয়নি। লিওকে না দেখতে পাওয়ার পর থেকে আমার ভেতর একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছিল। আমি সারাক্ষণ কেমন যেন একটা অস্বস্তি আর আতঙ্কের মধ্যে থাকতাম। মনে হতো কেউ একজন সব সময় আমার খুব কাছ থেকে আমার উপর নজর রাখছে। বছরের পর বছর কেটে গেল। আমি যখন হাই স্কুলে উঠলাম, মানে ক্লাস সেভেনে পড়ি, তখন থেকে এক নতুন উপদ্রব শুরু হল। হঠাৎ করেই কোনো কারণ ছাড়া আমার দুই কানের ভেতর কেমন যেন একটা তীব্র ভোঁ ভোঁ শব্দ হতে শুরু করল। খুব তীক্ষ্ণ আওয়াজ, সে সাথে কানের ভেতর খুব হালকা কিছু কণ্ঠস্বর ভেসে আসত, কেউ যেন অনেক দূর থেকে কাঁদছে, আবার খিলখিল করে হাসছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যখনই আমার কানে এই তীব্র আওয়াজটা হতো, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই আমার আশেপাশে কোনো না কোনো দুর্ঘটনা ঘটত, বিশেষ করে আশেপাশের কারো ওপর জিন ঘটিত কোনো সমস্যা হতো। আমার মনে আছে ক্লাস এইটে পড়ার সময় এক মেঘলা সকালে আমি আর আমার দুই বান্ধবী মিলে ক্লাসরুম ঝাড়ু দিচ্ছিলাম। হঠাৎ করেই ক্লাসরুমের তাপমাত্রা অনেক কমে গেল, আমার শরীরটা শিউরে উঠল। ঠিক তখনই আমার কানে সেই ভয়ঙ্কর ভোঁ ভোঁ শব্দটা শুরু হল। এত তীব্র শব্দ যে আমার মাথাটা মনে হলো ফেটে যাবে। আমি কান দুটো চেপে ধরে মেঝেতে বসে পড়লাম। কানের ভেতর স্পষ্ট শুনতে পেলাম অনেক মানুষের কান্নার আওয়াজ। তার পরপরই বাইরে থেকে একটা চিৎকার ভেসে এলো। আমি কোনো মতে উঠে জানলা দিয়ে বাইরে তাকালাম। দেখলাম বারান্দা দিয়ে কয়েকজন শিক্ষক একটা মেয়েকে ধরাধরি করে নিয়ে যাচ্ছেন। মেয়েটার চোখ দুটো উল্টে গেছে, সে বিকট গলায় চিৎকার করছে। তাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে পজেসড। আমি যখন সেই দৃশ্য দেখলাম, হঠাৎ চোখ গেল সিঁড়ির নিচের অন্ধকার কোণটায়। সেখানে আমি স্পষ্ট দেখলাম একটা কুচকুচে কালো ঝলসানো পা দাঁড়িয়ে আছে। পাটার চামড়া পোড়া, নখগুলো খুব লম্বা। জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে স্কুলের স্টাফ রুমে আবিষ্কার করলাম। আমার পাশে আমাদের স্কুলের আপা আর বান্ধবীরা বসেছিল। আপা আমার মাথায় হাত বুলিয়ে বললেন,
মারিয়াম, তুমি হঠাৎ ক্লাসরুমের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে কেন মা?
আমি দুর্বল গলায় বললাম,
আপা, আমার কানে খুব জোরে একটা শব্দ হচ্ছিল আর বাইরে।
আমার কথা শেষ করার আগে আপা বললেন,
বাইরে আসলে একটা খারাপ ঘটনা ঘটেছে। পাশের ক্লাসের একটা মেয়ে হঠাৎ করে কেমন যেন পাগলামি শুরু করেছে।
আমি মনে মনে ভাবলাম, তার মানে আমার কানের কাছের ওই আওয়াজটা কোনো সাধারণ রোগ নয়, এটা নিশ্চয়ই কোনো আসন্ন বিপদের সংকেত। এই ঘটনা দিন দিন বাড়তেই লাগল। আমি যখন কলেজে উঠলাম, তখন এই সমস্যা চরম আকার ধারণ করল। আগে যেখানে দিনে একবার কানের ভেতর শব্দ হতো, এখন সেখানে দিনে চার পাঁচবার কানের ভেতর ভোঁ ভোঁ করে উঠত। আমি সারাক্ষণ একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাতাম। কলেজের ফার্স্ট ইয়ারে আমাদের পুরো কলেজ থেকে একটা বড় স্কাউট ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। শেরপুরের এক প্রত্যন্ত এলাকায় একটা বিশাল ফাঁকা মাঠের পাশে আমাদের ক্যাম্প বসেছিল। মাঠটার ঠিক পেছনেই ছিল একটা ঘন বাঁশঝাড়। বিকেলে আমরা যখন আমাদের তাঁবুগুলো টাঙাচ্ছিলাম, তখন ওই গ্রামের এক বয়স্ক দাদি আমাদের তাঁবুর কাছে এলেন। উনি আমাদের দিকে খুব করুণ চোখে তাকিয়ে বললেন,
ও মায়েরা, তোমরা এতগুলো মেয়ে এই নির্জন জায়গায় তাঁবু গেড়েছ, এই মাঠের কর্তারা কি জানে তোমরা কি মিলাদ বা দোয়া খায়ের করেছ?
আমাদের স্কাউট লিডার আপা বললেন,
না দাদি, আমরা তো সরকারি অনুমতি নিয়ে ক্যাম্প করছি, এখানে মিলাদ পড়ার কি আছে?
বৃদ্ধা দাদি মাথা নেড়ে বললেন,
ভুল করেছিস মা, এই জায়গাটা গত 20 বছর ধরে একদম পরিত্যক্ত পড়ে আছে। এখানে কত রকমের অশরীরী জিনিস আর জিনেরা বাস করে, তার কোন ইয়াত্তা নেই। ওরা এই জায়গার কর্তা, আল্লাহ তোদের সবাইকে সহি সালামতে রাখুক।
এই কথা বলে দাদি চলে গেলেন। আমরা তখন ওনার কথাটাকে বুড়ো মানুষের কুসংস্কার ভেবে হেসেই উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু
সেই রাতটাই আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে দাঁড়াল। রাত তখন আনুমানিক 9:30। মাঠের মাঝখানে একটা বিশাল আগুন জ্বালানো হয়েছে। চারপাশের সব ছাত্রছাত্রীরা আগুনের চারপাশে গোল হয়ে বসে গান গাচ্ছিল। সবাই খুব আনন্দের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করেই কানের ভেতর সেই পরিচিত যন্ত্রণা শুরু হল। এবার আর মৃদু শব্দ নয়, মনে হল হাজারটা গাড়ি একসাথে আমার কানের ভেতর হর্ন দিয়েই যাচ্ছে। আমি দুই হাতে কান চেপে ধরে মাটির দিকে ঝুঁকে পড়লাম। কিন্তু ঠিক তখনই মাঠের সব আনন্দ এক নিমেষে নরকে পরিণত হল। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনের চারপাশে বসা 5-6 জন মেয়ে একসাথে অদ্ভুত ভঙ্গিতে কাঁপতে শুরু করল। তারা মেঝেতে লুটিয়ে পড়ে সাপের মতো মোচড়াতে লাগল। তাদের মুখ থেকে ফেনা বের হচ্ছিল। পুরো ক্যাম্প জুড়ে হুলস্থুল পড়ে গেল। একে একে আরো অনেক মেয়েরও সেম অবস্থা শুরু হল। আমি তীব্র কান ব্যথায় মাটিতে গড়াগড়ি খাচ্ছিলাম, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি চোখ মেলে তাকালাম মাঠের শেষ প্রান্তের ওই অন্ধকার বাঁশ ছাড়ের দিকে। আমি দেখলাম বাঁশ ছাড়ের ওপর একটা বিশাল কুচকুচে কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার শরীরটা লোমে ভরা, হাত দুটো অনেক লম্বা, আর আঙুলের ডগায় নখগুলো জলজল করছে। সে ওপর থেকে পুরো মাঠের দৃশ্য দেখছে আর মিটি মিটি হাসছে। আমার কানের ভেতর শব্দটা যেন তার হাসির সাথে তাল মিলিয়ে আরো বেড়ে গেল। আমি আর যন্ত্রণা সহ্য করতে পারলাম না। ব্যথার তীব্রতায় আমি আমার মাথাটা পাশের একটা কাঠের খুঁটির সাথে সজোরে আঘাত করতে লাগলাম। বাঁচাও, কানের শব্দটা বন্ধ করো, আমি চিৎকার করছিলাম। আমার এই অবস্থা দেখে আমাদের ক্যাম্পের বাবুর্চি চাচা বসির দৌড়ে এলেন। উনি আমার বান্ধবীদের বললেন, এই মেয়েটার সাথে বড় ধরনের কিছু হচ্ছে, ও কোনো বড় উপদ্রবের শিকার হচ্ছে, তোমরা জলদি গিয়ে উঁচু করে এসো, উঁচু করে ওর দুই কানে উচ্চস্বরে আজান দাও। ওনার কথা শুনে আমার দুই বান্ধবী তৎক্ষণাৎ উঁচু করে এসে আমার ডান আর বাম কানের কাছে মুখ নিয়ে জোরে জোরে আজান দিতে শুরু করল। আল্লাহু আকবারের শব্দটা যখনই আমার কানে প্রবেশ করল, অলৌকিক ভাবে ভেতরের সেই ভয়ঙ্কর ভোঁ ভোঁ শব্দটা আস্তে আস্তে কমতে লাগল। বাঁশ ঝাড়ের সেই কালো ছায়া মূর্তিটা যেন আজানের শব্দ শুনে আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল। ভোর সকাল 7:00 দিকে আমার কানের শব্দটা পুরোপুরি বন্ধ হল। সকালে আমাদের স্কাউট লিডার আপা সবাইকে তাঁবু ভেঙে ক্যাম্প শেষ করার নির্দেশ দিলেন। উনি খুব অনুতপ্ত হয়ে বললেন, আসলে গ্রামের মানুষের কথাই ঠিক ছিল, আমাদের এখানে আসার আগে ধর্মীয় নিয়ম কানুনগুলো মেনে চলা উচিত ছিল। দুপুরের দিকে আব্বা আমাকে ক্যাম্প থেকে এসে নিয়ে গেলেন। আমার এই শীর্ণ জীর্ণ দশা দেখে আব্বা খুব ভয় পেয়ে গেলেন। গাড়িতে ফেরার সময় আব্বা আমার মাথায় হাত রেখে বললেন, মারিয়াম, তোর কি হয়েছে মা, তুই এত দুর্বল কেন? আমি আর আমার মনের ভেতর চেপে রাখা কথাগুলো চেপে রাখতে পারলাম না। গাড়ির ভেতরেই আমি আব্বাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতেই আমি আমার শৈশবের সেই লিও থেকে শুরু করে আজকের এই ক্যাম্পের সমস্ত ঘটনা খুলে বললাম। আব্বা একদম চুপ হয়ে গেলেন। বাসায় পৌঁছানোর পর বিকেলে আব্বা আমাদের নাটোরের চাচা আমজাদকে জরুরিভাবে ডেকে পাঠালেন। চাচা আসার পর ওনারা দুজন মিলে ড্রয়িং রুমে বসলেন। আমাকেও সেখানে ডাকা হল। চাচার মুখে তখন এক অদ্ভুত করুণা আর অনুশোচনার ছাপ
চাচা বললেন,
মারিয়াম্মা, তুই এত বড় একটা কষ্ট এতদিন ধরে একা একা বয়ে বেড়াচ্ছিস, আর আমরা কিছুই জানতাম না। আমাদের ক্ষমা করে দিস মা।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, চাচা, আপনি কিসের কথা বলছেন? আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আমার কানের এই শব্দের সাথে কি পুরনো কোনো ইতিহাস আছে?
চাচা মাথা নেড়ে বললেন, হ্যাঁ মা, আছে। এটার সম্পর্ক আমাদের মরহুম আব্বার সাথে। তোকে আজ সব সত্যি কথা বলার সময় এসেছে।
আব্বা তখন চাচার দিকে তাকিয়ে বললেন,
ভাই, এবার ওকে সব খুলে বলো।
চাচা তখন আমাদের পরিবারের এক গোপন ইতিহাসের অধ্যায় উন্মোচন করলেন।
আমাদের বাবা, মানে তোর দাদা, খুব পরহেজগার আর আধ্যাত্মিক লাইনের মানুষ ছিলেন। উনি দীর্ঘকাল আল্লাহর ইবাদত বন্দেগি করার পাশাপাশি একটা নেককার জিনকে নিজের অনুগত করেছিলেন। ইসলামে একে খাদেম জিন বলা হয়। সেই জিনটি ছিল অত্যন্ত শক্তিশালী। সে তোর দাদাকে সবসময় পাহারা দিত। 2000 সালের দিকে যখন তোর দাদা খুব অসুস্থ হয়ে পড়েন, উনি চাইলেন ওনার সেই অনুগত জিনকে ওনার ছেলেদের কারো কাছে হস্তান্তর করে যাবেন। উনি আমার কাছে আর তোর আব্বার কাছে সেই জিনকে রাখার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু অলৌকিকভাবে সেই জিন আমাদের কাউকে গ্রহণ করতে রাজি হয়নি। সে তোর দাদাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল, সেই বংশের যোগ্য কোনো সদস্য ছাড়া অন্য কারো কাছে যাবে না।
চাচা একটু থামলেন, পানি খেয়ে আবার বলতে শুরু করলেন,
তোর দাদার মৃত্যুর ঠিক 1 বছর পর তোর জন্ম হয়। তুই যখন একটু বড় হলি, তখন আমরা লক্ষ্য করলাম তুই নাটোরে এলেই ওই করিডোরে একা একা থাকিস। আসলে তোর দাদা মারা যাওয়ার পর ওনার সেই জিনটি ওই বাড়িতেই রয়ে গিয়েছিল, আর সে আমাদের বংশের পরবর্তী প্রজন্ম হিসেবে তোকে বেছে নিয়েছিল।
আমি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি কম্পিত গলায় জিজ্ঞেস করলাম,
তার মানে করিডোরে সেই সাদা সিংহটা?
চাচা বললেন,
হ্যাঁ মা, ওটা ছিল তোর দাদার সেই অনুগত জিন। সে তোকে খুব ভালোবাসত, তোর খেলার সঙ্গী হয়ে সে তোকে পাহারা দিত, কিন্তু তুই যখন ছোট ছিলি তখন তোর আব্বার আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম একটা জিনের সাথে একটা ছোট বাচ্চার মেলামেশা হয়তো তোর জন্য বিপদ ডেকে আনবে, তাই আমরা মাওলানা কেরামত আলী হুজুরকে ডেকে তোর সেই আধ্যাত্মিক দৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আর ওকে তোর কাছ থেকে সরাতে গেলেও তোর অনুমতি লাগবে আমাদের। এছাড়াও তোর দাদার বিরুদ্ধে যারা ছিল তারা কালো জাদুও করেছিল, আর যেহেতু তোর কাছে লিও ছিল, সেহেতু লিওর জন্য অন্যান্য শয়তান তোর কোনো ক্ষতি করতে পারত না, বিধায় রাগে তোর আশেপাশের মানুষদের ক্ষতি করত।
আব্বা এবার কথার মাঝে যোগ দিলেন,
মা মরিয়াম, আমরা ভেবেছিলাম পেয়ারার ওই আমলটা করার পর সেই জিন তোকে ছেড়ে চলে গেছে, কিন্তু আসলে তা হয়নি। সে তোকে দেখতে না দিলেও সে তোর দাদার কাছে দেয়া প্রতিশ্রুতি ভোলেনি। সে দূর থেকেই তোকে ছায়ার মতো পাহারা দিয়ে আসছিল। তোর এই কানের ভেতরের তীব্র শব্দটা আসলে কোনো রোগ নয়, ওটা ছিল তোর চারপাশে থাকা সেই জিনের তৈরি করা একটা সুরক্ষা কবচ বা শক্তিশালী ঢাল।
আমি আব্বার দিকে তাকালাম। আব্বা বললেন,
যখনই তুই কোনো খারাপ জায়গায় যাস যেখানে দুষ্ট জিনদের উপদ্রব থাকে, তখন তোর চারপাশের সেই রক্ষক জিনটি তোকে বাঁচানোর জন্য ওনার সমস্ত শক্তি দিয়ে একটা দেয়াল তৈরি করেন, যে সেই বিপুল শক্তির কম্পনই তোর কানের ভেতর তীব্র শব্দ সৃষ্টি করে। কাল রাতে ওই স্কাউট ক্যাম্পে যে দুষ্ট জিনেরা তোকে আক্রমণ করতে চেয়েছিল, তোর দাদার সেই খাদেম জিন একাই তাদের বিরুদ্ধে লড়াই করে তোকে তাদের আস্তর থেকে বাঁচিয়েছে।
ক্যাম্পের অন্য সব মেয়েরা আসরের শিকার হলেও তুই বেঁচে গিয়েছিস শুধু ওনার কারণে।
সব শুনে আমার চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু আমার এই শারীরিক আর মানসিক কষ্ট আব্বার সহ্য করতে পারছিলেন না। উনি বললেন,
কিন্তু এই সুরক্ষা তোকে তিলে তিলে শেষ করে দিচ্ছে মা, এভাবে চলতে থাকলে তুই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আবার কেরামত আলী হুজুরের কাছে যাব, ওনার মাধ্যমে সেই জিনকে ওনার এই পাহাড়ার দায়িত্ব থেকে চিরতরে মুক্তি দেব।
যেমন কথা তেমন কাজ, পরদিনই আব্বার চাচা আমাকে নিয়ে আবার সেই মওলানা কেরামত আলী হুজুরের খানকায় গেলেন। হুজুর আমাদের সব কথা শুনলেন। উনি আমার দিকে খুব মায়াবী চোখে তাকিয়ে বললেন,
মা মারিয়াম, জিনের এই ভালোবাসা সত্যিই বিরল। সে তোর দাদার প্রতি অনুগত থেকে আজীবন তোকে রক্ষা করেছে। আমি আজই ওনার সাথে কথা বলে ওনাকে বিদায় জানাব। তোর অনুমতি আছে মা?
আমি মাথা নেড়ে হ্যাঁ বলার পর হুজুর ঘরের মাঝখানে আমাদের বসালেন। উনি চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলেন। ঘরের ভেতরটা হঠাৎ করেই খুব শান্ত আর শীতল হয়ে গেল। হুজুর নিচু গলায় আরবি ভাষায় কার সাথে যেন কথা বলতে লাগলেন। বাতাসে একটা ফিসফিস আওয়াজ ভেসে আসছিল। বেশ কিছুক্ষণ পর হুজুর চোখ খুললেন। ওনার চোখে মৃদু হাসির রেখা। উনি বললেন,
তোর দাদার সেই খাদেম জিন তোর কষ্টের কথা শুনে খুবই ব্যথিত হয়েছেন। তিনি পাহাড়ের চুক্তি থেকে মুক্ত হতে রাজি হয়েছেন, তবে ওনার একটা শেষ ইচ্ছা আছে।
আমি জিজ্ঞেস করলাম,
কি ইচ্ছা হুজুর?
হুজুর বললেন,
সে তোকে শেষবারের মতো একবার দেখতে চায়। তোর শৈশবের সেই মারিয়াম হিসেবে তোকে বিদায় জানাতে চায়। তুই কি রাজি আছিস মা?
আমি একটুও দ্বিধা না করে বললাম,
হ্যাঁ হুজুর, আমি আমার বন্ধুকে শেষবারের মতো দেখতে চাই।
হুজুর তখন একটা পাত্র থেকে কিছু পবিত্র পানি নিয়ে আমার দুই চোখের পাতায় আলতো করে ছুঁয়ে দিলেন। পানিটা চোখে লাগার সাথে সাথেই আমার চোখের পাতা ভারী হয়ে এলো। আমি হুজুরের খানকার মেঝেতেই ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমার চেতনা হারিয়ে যায়নি। আমি এক অলৌকিক স্বপ্নের জগতে প্রবেশ করলাম। চোখ মেলতেই আমি নিজেকে আবিষ্কার করলাম নাটোরে আমাদের চাচার সেই পুরনো দাদা বাড়ির লম্বা করিডোরটায়। চারপাশটা 2007 সালের সেই দুপুরের মতো আলোয় ঝলমল করছিল। আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম আমি আবার সেই 6-7 বছরের ছোট্ট মারিয়াম হয়ে গেছি। আমার হাতে একটা ড্রয়িং খাতা। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্ত থেকে একটা চেনা অবয়ব হেঁটে আসতে দেখলাম। ধপধপে সাদা পশমে ঢাকা সেই রাজকীয় সিংহ আমার লিও। সে খুব শান্ত পায়ে আমার দিকে এগিয়ে এল। তার চোখে কোনো হিংস্রতা ছিল না। সে আমার সামনে এসে দাঁড়াল। আমি আমার ছোট ছোট হাত দুটো বাড়িয়ে ওনার গায়ের পশম জড়িয়ে ধরলাম। আমার মনের ভেতর স্পষ্ট একটা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে উঠল। লিও আমার সাথে মনে মনে কথা বলছিল। সে বলল,
মা মারিয়াম, তোর দাদা তোকে খুব ভালোবাসতেন। মৃত্যুর আগে উনি আমাকে বলেছিলেন তোর খেয়াল রাখতে। আমি শুধু ওনার সে আদেশ পালন করছিলাম, কিন্তু আমি জানতাম না যে আমার এই উপস্থিতি তোর জীবনে এত বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তোর কষ্ট আমি দেখতে পারছি না। আমি আজ থেকে তোর কাছে আর কোনোদিন আসব না। দূর থেকে তোকে রক্ষা করব, তুই বুঝতেও পারবি না।
লিও আমার কোলের কাছে ওনার মাথাটা নিচু করল। আমি শেষবারের মতো ওনার মাথায় হাত বুলিয়ে দিলাম। ওনার পশমগুলো আমার চোখের পানিতে ভিজে যাচ্ছিল। সে আবার বলল,
আমি আজ চলে যাচ্ছি মা, তোকে এই বন্ধন থেকে মুক্ত করে দিলাম। তবে এই বংশের কোন যোগ্য পুরুষ সন্তান যদি ভবিষ্যতে কখনো আসে, আমি হয়তো আবার ফিরে আসব, কিন্তু তোকে আমি আর কখনো কোন যন্ত্রণার মুখোমুখি করব না। ভালো থাকিস মা।
এই কথা বলে দিও আস্তে আস্তে আমার কাছ থেকে পিছিয়ে যেতে লাগলো। করিডোরের শেষ প্রান্তের আলোটার মধ্যে
সে ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি করিডোরে দাঁড়িয়ে ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে অঝোরে কাঁদছিলাম। হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখ মেলে দেখলাম আমি কেরামত আলী হুজুরের খানকায় শুয়ে আছি। আমার দু চোখ বেয়ে পানি পড়ছে। আমার মনের ভেতর এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। আমার কানের ভেতরের সেই চিরচেনা ভারী ভাবটা একদম হারিয়ে গেছে। কোনো ভোঁ ভোঁ শব্দ নেই। সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমার কানে আর কখনো সেই তীব্র শব্দ হয়নি। আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। কলেজের পড়াশোনা শেষ করেছি। এখন আমি একদম সুস্থ। তবে একটা জিনিস আজও ঘটে, যখনই আমি খুব মন দিয়ে নামাজ পড়ি, যাই নামাজে বসে আল্লাহর কাছে হাত তুলি, হঠাৎ করেই কোথা থেকে যেন একটা মৃদু ঠান্ডা হাওয়া আমার পুরো শরীর ছুঁয়ে যায়। আমি জানি ওটা আমার বন্ধু লিও। সে দূর থেকে, একদম অদৃশ্য থেকে, দাদার দেয়া শেষ প্রতিশ্রুতিটুকু রক্ষা করতে আসে। কিন্তু সে আর কখনো আমার কোনো কষ্টের কারণ হয় না। মারিয়া মাপা ওনার চোখের পানি মুছে ওনার দীর্ঘ এই কাহিনীটার ইতি টানলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসলে এই পৃথিবীতে কত কি ঘটে যায় যা আমাদের সাধারণ বুদ্ধির বাইরে। আসলে সব ঘটনা ভয় বা অদ্ভুত না, কিছু ঘটনা থাকে আবেগ মিশ্রিত। এই ঘটনাটি এরই একটি উদাহরণ। আজ এই পর্যন্তই। আগামী নতুন কোন সপ্তাহে আবার নতুন কোন সত্য আর রোমাঞ্চকর ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত.com এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম। সোর্স: ইশরাত রাত্রি। মূল বর্ণনাকারী: মেহেরিন মাহি। ঠিকানা: কাঁচি ঝুলি, ময়মনসিংহ। অনেক ধন্যবাদ আপনাকে সাবিদ আলম এই ঘটনাটি সংগ্রহ করে নিয়ে আসার জন্য। ইশরাত রাত্রি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনাটি সংগ্রহ করার জন্য। মেহেরিন মাহি বর্ণনা করার জন্য আপনাকেও ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব এবং তার আগে ছোট্ট একটা খবর জানিয়ে দেব আপনাদের। যারা এখনো পর্যন্ত অন্য ভুবন সাবস্ক্রাইব করেননি বা ভিজিট করেননি আমাদের ওয়েবসাইট, তাদের জন্য বিশেষ অনুরোধ, প্লিজ ভিজিট www.bhoot.com.bd। সেখানে গেলে আপনি পেয়ে যাবেন অসংখ্য কন্টেন্ট এবং সেই সাথে অন্য ভুবনে ঢোকার একটা চাবিকাঠি। অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে, আমি বারবার অন্য ভুবনের কথা কি বলি, কি আছে সেখানে। অন্য ভুবন আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম, এটা একটা ফোরাম বলা ভালো, যেখানে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা যারা হরর শো করতে চান বা যারা হরর এনথুজিয়াস্ট, তারা সবাই আসবেন, তাদের ঘটনা শেয়ার করবেন, আমরা একসাথে এগিয়ে যাব। আমরা এই মুহূর্তে যাব একটা অডিও ক্লিপে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা বেশ কিছুদিন আগে কালেক্ট করা। ব্যক্তিগত একটা কারণে আমাকে চট্টগ্রাম যেতে হয়েছিল এই বছরের শুরুর দিকে। সেখানে এক মুরব্বীর সাথে আমার পরিচয় হয়। ওনার নাম আব্দুল কুদ্দুস। ওনার সাথে আমার পরিচয়টা হয় আমার আগের কোম্পানির বসের মাধ্যমে। ওনার বাসায় বসেই ওনার দাদির মুখে শোনা একটি হারহিম করা ঘটনা উনি আমার কাছে শেয়ার করেছেন। ঘটনাটা ওনার দাদির গ্রামের। এই ঘটনাটা শোনার পর আমি বেশ কয়েক রাত ঠিকমতো ঘুমাতেই পারিনি, তাই ভাবলাম ঘটনাটা ভোট.com এর লিসেনারদের সাথে শেয়ার করাটা খুবই জরুরি। এবার আসি আজকের ঘটনার প্রসঙ্গে। চলুন আজকের ঘটনায় প্রবেশ করা যাক। ঘটনাটা বাংলাদেশ স্বাধীন হওয়ারও অনেক বছর আগের। তখনকার দিনের মানুষের জীবনযাপন ছিল একদম সাদামাটা। পাহাড়ি অঞ্চলগুলোর কথা তো আর বলার অপেক্ষাই রাখে না। চট্টগ্রামের খুব ভেতরের দিকে একটা পাহাড়ি এলাকা, চারদিকে শুধু বড় বড় পাহাড় আর গহীন জঙ্গল। ওই দুর্গম পাহাড়ি এলাকারই একটা ছোট্ট গ্রাম, চারদিকে উঁচু উঁচু পাহাড়, মাইলের পর মাইল শুধু খাঁ খাঁ প্রান্তর আর ধারালো পাথরের ছড়াছড়ি। আজকালকার মতো এত মানুষজন তখন ছিল না। পুরো গ্রাম খুঁজলে বড়জোর হয়তো 20-25টা ঘর পাওয়া যেত। ঘরগুলো এখনকার মতো একটার গায়ে আর একটা লাগানো ছিল না। পাহাড়ি এবড়ো থেবড়ো রাস্তায় বেশ দূরে দূরে একটা বাড়ি। দিনের বেলাতেই কেমন যেন একটা অদ্ভুত নীরবতা বিরাজ করত পুরো গ্রামে, আর রাত হলে তো সে নীরবতা এক আতঙ্কে রূপ নিত। গ্রামের একেবারে শেষ মাথায় একটু ঢালু জায়গার উপর একটা মাটির ঘর। টিনের চালা আর মাটির দেয়ালে ওই ঘরটা গ্রামের বাকি ঘরগুলো থেকে বেশ কিছুটা আলাদা। এই ঘরেই বাস করতেন একজন অত্যন্ত শরীফ আর চুপচাপ স্বভাবের বৃদ্ধ একজন মানুষ। ওনার নাম আব্দুর রহমান। ওনার সাথে ওনার স্ত্রী আমিনা বেগম। বিয়ের প্রায় 15-20 বছর পার হয়েও আল্লাহ তাআলা ওনাদের একটা সন্তান দান করেছিলেন, ছেলের নাম আরিফ। অনেক মানবতার দোয়ার পর পাওয়া সন্তান, তাই ছেলেকে ওনারা একেবারে চোখের মণি করে রাখতেন। কিন্তু পেটের দায় তো বড় দায়, অভাবের সংসার। তখন আরিফকে বাধ্য হয়ে কাজের খোঁজে শহরে চলে যেতে হয়। সে শহরে একটা কারখানায় দিনমজুরি করত। ছেলেটা খুব ভালো, মা বাবার প্রতি তার অগাধ টান। সে মাসে 2-1 বার গ্রামে আসত বাবা মাকে দেখতে। নিজের খরচের টাকা বাঁচিয়ে বাবা মার জন্য টাকা দিয়ে যেত। সে চাইত বাবা মায়ের কাছে থাকতে, কিন্তু কি করবে বেচারা, পকেটে টাকা না থাকলে তো আর সংসার চলে না, তাই বাধ্য হয়ে তাকে দূরে থাকতে হয়। আমিনা বেগম ছিলেন খুব ধৈর্যশীল আর সাহসী একজন নারী। অন্যদিকে ওনার স্বামী আব্দুর রহমান গত কয়েক বছর ধরে খুব অসুস্থ। ওনার অনেক পুরনো একটা শ্বাসকষ্টের ব্যায়াম ছিল, যেটাকে আমরা এখন অ্যাজমা বলি। সময়ের সাথে সাথে ওনার এই রোগটা আরো মারাত্মক আকার ধারণ করেছিল। গ্রামের হাতুড়ে ডাক্তার বলেছিল ওনার ফুসফুস প্রায় শেষ, এখন আর কোনো ওষুধে কাজ হবে না। সারাদিন উনি বিছানায় শুয়ে বসে থাকতেন আর খুব কষ্ট করে শ্বাস নিতেন। ওনার এই অবস্থার কারণে আমিনা বেগম খুব একটা বাড়ির বাইরে বের হতেন না, সারাক্ষণ স্বামীর সেবা যত্নেই লেগে থাকতেন। প্রতিবেশীর বাড়ি যাওয়া তো দূরের কথা, নিজের বাড়ির উঠোনের বাইরে ওনার খুব একটা যাওয়াই হতো না। সেবার শীত পড়েছিল জাকিয়ে, পাহাড়ি এলাকায় শীত তো এমনিতেই হাড় কাঁপানো, তার উপর গহীন জঙ্গল। সন্ধ্যার পরপরই মানুষজন কাজকর্ম শেষ করে ঘরের ভেতর ঢুকে যেত। এক তো মানুষজন কম, তার উপর শীতের তীব্রতা, সব মিলিয়ে পরিবেশটা ছিল একেবারে থমথমে। একটা এমনই এক হাড় কাঁপানো শীতের রাতের ঘটনা। বাইরে শো শো করে পাগলের মতো বাতাস বইছে। রাতের ওই পিনপত্ত নীরবতার মাঝে বাতাসের আওয়াজটা কেমন যেন একটা অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। সবাই যে যার লেপের নিচে আরাম করে ঘুমাচ্ছে, কিন্তু আমিনা বেগমের চোখে কোনো ঘুম নেই। উনি খুব চিন্তায় আছেন, অসহ্য শীত। ঘরের এক কোনায় মাটির চুলায় একটু আগুন জ্বালিয়ে উনি হাত সেঁকে নিচ্ছিলেন, কিন্তু ওনার বুকের ভেতরটা কেমন যেন চিন্তার আগুন জ্বলে দাউ দাউ করে জ্বলছিল। ওনার ঠিক পাশে একটা পুরনো চৌকিতে আব্দুর রহমান চাচা শুয়ে আছেন। ওনার অবস্থা তখন খুবই খারাপ। আমিনা বেগম বারবার ঘুরে ঘুরে ওনার স্বামীর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকাচ্ছিলেন। মুখটা ব্যথায় একবারে নীল হয়ে যাচ্ছিল। উনি আর থাকতে না পেরে আস্তে করে উঠে গিয়ে স্বামীর কপালে হাত রাখলেন। খুব নিচু স্বরে ওনাকে জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে আপনার, শরীর কি খুব বেশি খারাপ লাগছে? আব্দুর রহমান চাচা খুব কষ্ট করে ওনার দুর্বল হাতটা তুলে কাঁপা কাঁপা গলায় বললেন, আমি আগের চেয়ে একটু ভালো আছি, তুমি গিয়ে শুয়ে পড়ো, সারাদিন অনেক খাটুনি গেছে না তোমার। আমিনা বেগম ওনার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। কিন্তু ওনার মন কোনোভাবে শান্ত হচ্ছিল না। ভেতর থেকে কেমন যেন একটা অজানা ভয় ওনাকে আঁকড়ে ধরেছিল। উনি খুব ভালোভাবেই জানতেন ওনার স্বামীর অবস্থা মোটেও ভালো নয়। লোকটার শ্বাস নিতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছিল, কিন্তু তারপরও বেচারা কষ্ট চেপে লেপে মুড়ি দিয়ে চুপচাপ পড়েছিল। আমিনা বেগম এক ঘরে ছাদের দিকে তাকিয়ে রইলেন। এভাবেই বেশ কিছুটা সময় কেটে গেল। রাত তখন বেশ গভীর, বাইরের বাতাসের গর্জন আরো বেড়েছে। আস্তে আস্তে আমিনা বেগমের চোখের পাতা ভারী হয়ে আসছিল। হঠাৎ করেই আব্দুর রহমান চাচার প্রচন্ড কাশির আওয়াজে ওনার ঘুম ভেঙে গেল। লোকটা এত জোরে কাশতে শুরু করলেন যে ওনার পুরো শরীর কাঁপছিল। কাশতে কাশতে বেচারার আক্ষরিক অর্থেই দম বন্ধ হয়ে আসার উপক্রম। আমিনা বেগম ধরফর করে উঠে বসলেন, এক লাফে চৌকি থেকে নেমে স্বামীর পাশে গিয়ে বসলেন। জলদি করে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে স্বামীর মুখের কাছে ধরলেন। কিন্তু উনি এতটাই ভয়ঙ্কর ভাবে কাশছিলেন যে এক ঢোক পানি গেলেও ওনার পক্ষে সম্ভব ছিল না। কাশির চোটে ওনার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। আমিনা বেগম ভয়ে দিশেহারা হয়ে ওষুধের শিশুগুলোর দিকে তাকালেন। ওনার স্পষ্ট মনে আছে, ঘুমানোর আগে উনি নিজ হাতে স্বামীকে ওষুধ খাইয়ে দিয়েছিলেন। উনি জানতেন ওনার স্বামী খুব অসুস্থ, কিন্তু ওনার ফুসফুস যে পুরোপুরি অকেজ হয়ে গেছে সেটা ওনার ধারণাতেও ছিল না। তখনকার দিনে তো আর এত চিকিৎসার সুযোগ ব্যবস্থাও ছিল না। শহরে বড় হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকাও ওনাদের নেই। এই গ্রামের হাতুড়ি ডাক্তার ছাড়া ওনাদের কোনো উপায় ছিল না। স্বামীর এই ভয়ঙ্কর অবস্থা দেখে আমিনা বেগম ভেতর থেকে একেবারেই ভেঙে পড়লেন। মহিলারা এমনিতে খুব সাহসী, কিন্তু চোখের সামনে নিজের এত বছরের জীবনসঙ্গীর এই কষ্টটা দেখার জন্য আসলে খুব কঠিন সাহসের প্রয়োজন হয়। উনি কাঁপা কাঁপা হাতে স্বামীর কপালে হাত রাখলেন, ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলেন, কিন্তু ওনার নিজের বুক ফেটে কান্না আসছিল। উনি মনে মনে আল্লাহর কাছে কোরআনের আয়াত পড়তে লাগলেন আর স্বামীর মুখের উপর ফোঁ দিতে লাগলেন। ভাবছিলেন আল্লাহ যদি একটু রহম করেন হয়তো লোকটার কষ্ট একটু কমবে। কিন্তু আসলে কি জানেন, মানুষের হায়াত যখন ফুরিয়ে আসে তখন আর কোনো কিছুতেই কাজ হয় না। আমিনা বেগমের সব দোয়া আর চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আব্দুর রহমান চাচার অবস্থা আরো খারাপ হতে লাগলো। হঠাৎ করে লোকটা অনেক বড় করে একটা শ্বাস টানলেন, একটা হেঁচকি তুললেন, আর ঠিক তখনই ওনার শ্বাসটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। ওনার মাথাটা একদিকে হেলে পড়ল। আব্দুর রহমান চাচা আর বেঁচে নেই, উনি মারা গেছেন। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে আমিনা বেগমের গলা চিরে একটা হৃদয়বিদারক আর্তনাদ বেরিয়ে এলো। উনি আর নিজেকে ধরিয়ে রাখতে পারলেন না, ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। স্বামীর নিথর দেহটা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে বেচারির অবস্থা এমন হলো যে উনি একসময় পাথরের মতো জমে গেলেন। চোখের পানিও যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। রাত তখন ঠিক কতটা বেজেছে কেউ জানে না, হয়তো মধ্যরাত পার হয়ে গেছে। লোকটা ওনাকে বিশাল পৃথিবীতে একা করে দিয়ে চলে গেছেন। ওনার মনে হচ্ছিল ওনার মাথার উপরে ছাদটা যেন কেউ কেড়ে নিয়েছে। অনেকক্ষণ উনি একদম চুপচাপ ওনার স্বামীর লাশের দিকে তাকিয়ে বসে রইলেন। তারপর যখন ঘোর কাটল তখন উনি ভাবলেন এখন ওনাকে শক্ত হতে হবে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, এখানে তো আর কারো হাত নেই। ওনার স্বামী যতদিন হায়াত নিয়ে এসেছিলেন ঠিক ততদিনই বেঁচেছিলেন। উনি ভাবলেন এখন ওনাকে একা হাতে সব সামলাতে হবে, ছেলেটাও তো কাছে নেই। উনি ভাবলেন গ্রামের মানুষদের এখন খবর দেওয়াটা খুব দরকার। সময়টা দেখলেন রাত প্রায় 2 বাজে, বাইরে ঘুটঘুটে অন্ধকার, কনকনে ঠান্ডা বাতাস বইছে। এই মাঝরাতে কাউকে ঘুম থেকে ডেকে তোলাটা কি ঠিক হবে? গ্রামের মানুষ এমনিতে শীতে জুবুথুবু হয়ে আছে, এই অসময়ে কাউকে বিরক্ত করাকে উনি সংকোচ বোধ করছিলেন। কিন্তু পরক্ষণে ওনার বুকের ভেতরে একটা অজানা ভয় ডালপালা মেলতে শুরু করল। এই নিস্তব্ধ রাতে ওই নীরব ঘরের ভেতরে নিজের স্বামীর লাশের পাশে একা বসে থাকাটা ওনার কাছে অসম্ভব বলে মনে হচ্ছিল। ওনার মনে হচ্ছিল ঘরের দেয়ালগুলো যেন ওনার দিকে তাকিয়ে আছে, ছাদটা যেন ওনার গায়ের উপর ভেঙে পড়বে। উনি নিজেকে নিজেই বোঝালেন, যদি আমি সকাল পর্যন্ত অপেক্ষা করি তাহলে গ্রামের মানুষ উল্টো মন খারাপ করবে, বলবে এত বড় একটা বিপদের সময় আমরা কাউকে ডাকিনি। গ্রামের মানুষের মধ্যে তখন খুব মিল ছিল, একে অন্যের বিপদে একেবারে ঝাঁপিয়ে পড়ত। এইসব ভেবে উনি সিদ্ধান্ত নিলেন এখনই গ্রামের মানুষদের খবর দেবেন। সাহস করে উঠে দাঁড়ালেন, ঘরের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে তাকালেন। সাথে সাথে হুশ করে এক ঝলক বরফ শীতল বাতাস ওনার গায়ে এসে লাগল। উনি শীতে কেঁপে উঠলেন, কিন্তু ওনার তো এখন ভয় পেলে চলবে না। তখনকার দিনে গ্রামে একটা নিয়ম ছিল, গ্রামে যদি হঠাৎ করে কেউ মারা যেত বা বড় কোনো বিপদ হতো, তাহলে বাড়ির কেউ একটা কাঁসার থালা বা টিনের পাত নিয়ে লাঠি দিয়ে জোরে জোরে পেটাত। এই আওয়াজ শুনলে গ্রামের মানুষ বুঝতে পারত কোথাও কোনো বড় বিপদ হয়েছে, কারণ তখন তো আর মাইক ছিল না। মসজিদে আজান দেওয়াও হতো খালি গলায়। আমিনা বেগম রান্নাঘর থেকে পুরনো একটা থালা আর একটা শক্ত লাঠি হাতে দিলেন। উনি ঘরের দরজা খুলে বাইরে গেলেন, দরজাটা শুধু একটু চাপিয়ে দিলেন। বাইরে থেকে কোনো তালা বা শিকল লাগালেন না। উনি ভাবলেন, এই গহীন রাতে আবার কেই বা আসবে, চোর ডাকাতের তো কোনো ভয় নেই এখানে। তারপর উনি দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে কিছুটা দূরে চলে এলেন, যেখানে গ্রামের অন্যান্য বাড়িগুলো একটু কাছাকাছি হয়। সেখানে দাঁড়িয়ে উনি থালার উপর জোরে জোরে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করলেন। কেমন যেন একটা ঢং ঢং শব্দ হচ্ছিল, কিন্তু কিসের কি, ওই হাড় কাঁপানোর শীত আর বাতাসের শোষ গর্জনের কাছে ওনার ওই থালার আওয়াজ যেন কোথায় হারিয়ে যাচ্ছে। এত ভয়ঙ্কর একটা রাত, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কে শুনবে এই বেচারির আওয়াজ। বেশ অনেকক্ষণ ধরে উনি থালা পেটালেন, কিন্তু কোনো বাড়ির দরজা খুলল না, কোথাও কোনো আলো রেখা দেখা গেল না, কেউ বেরিয়ে এলো না। একরাশ হতাশে নিয়ে উনি থালা বাজানো থামালেন। ওনার চোখ থেকে পানি পড়তে শুরু করল। আজ ওনার এই বিপদের সময় ওনার ডাক শোনার মতো কেউই নেই। খুব ক্লান্ত আর ভারী পায়ে উনি আবার নিজের বাড়ির দিকে পা বাড়ালেন। বাড়ি থেকে আর মাত্র কয়েক কদম দূরে ছিলেন তিনি। ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা দেখে ওনার পায়ের তলার মাটি যেন সরে গেল। উনি স্পষ্ট দেখলেন ওনার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। উনি তো দরজাটা শুধু একটু চাপিয়ে এসেছিলেন, তাহলে বন্ধ হলো কি পরে? উনি দরজায় ধাক্কা দিলেন, না খুলছে না, ভেতর থেকে শক্ত করে ছিটকিনি লাগানো। ওনার মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল, বুকের ভেতরটা ধক করে উঠল। চরম আতঙ্ক আর ঘাবড়ে যাওয়া অবস্থায় উনি দরজার ভেতরে জোরে জোরে আঘাত করতে লাগলেন, চিৎকার করে বলতে লাগলেন, কে ভেতরে, দরজা খোলো বলছি, দরজা খোলো। উনার মনে হলো হয়তো কোনো চোর বা ডাকাত ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। উনি পাগলের মতো দরজা পেটাতেই থাকলেন। কিছুক্ষণ পর ভেতর থেকে ছিটকিনি খোলার আওয়াজ এলো, কেউ একজন ভেতর থেকে দরজাটা খুলেছে। আমিনা বেগম ভয় আর উত্তেজনে একেবারে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার মাথায় শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, এই মাঝরাতে ওনার ঘর বন্ধ করে কে ঢুকল। ক্যাচক্যাচ শব্দ করে দরজাটা আস্তে আস্তে খুলে গেল। আমিনা বেগম এক সেকেন্ডও দেরি না করে দ্রুত ঘরের ভেতরে ঢুকলেন। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। উনি তাড়াতাড়ি করে কুবিবাতিটা জ্বালালেন। বাতি জ্বালাতেই ওনার চোখের সামনে যে দৃশ্যটা ভেসে উঠল সেটা কোনো সুস্থ মানুষের রূহ কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দরজাটা কোনো চোর বা অন্য কোনো মানুষ খোলেনি, দরজাটা খুলেছে ওনার নিজের স্বামীর লাশ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, যে লাশটা কিছুক্ষণ আগে বিছানায় নিথর হয়ে পড়েছিল সেই লাশটা এখন চৌকির উপর সোজা হয়ে বসে আছে, আর তার ডান হাতটা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে আছে। বিছানায় বসেই সে লম্বা হাত দিয়ে দরজার ছিটকিনিটা খুলেছে। আমিনা বেগম পাথরের মূর্তির মতো জমে গেলেন। ওনার শ্বাস আটকে যাওয়ার উপক্রম। ওনার খুব ভালো করে মনে আছে উনি নিজেই ওনার স্বামীর লাশটাকে বিছানায় সোজা করে শুয়ে দিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন সেটা বসে আছে। লাশের চোখ দুটোর দিকে তাকিয়ে ওনার রক্ত হিম হয়ে গেল। চোখ দুটো পুরোপুরি সাদা, চোখের কালো মনে বলতে কিছুই নেই, একদম ফ্যাকাশে নিষ্প্রাণ দুটো চোখ যার মধ্যে কোনো আবেগ বা অনুভূতি লেশ মাত্র নেই। দৃশ্যটা এতই ভয়াবহ ছিল যে আমিনা বেগমের গায়ে সব পশম দাঁড়িয়ে গেল। চোখের সামনে নিজের মরা স্বামীকে এভাবে বসে থাকতে দেখে ওনার মস্তিষ্ক যেন কাজ করাই বন্ধ করে দিল। উনি বুঝতে পারছিলেন না ওনার এখন কি করা উচিত। উনি কিছু বুঝে ওঠার আগে লাশটার মধ্যে আবার নড়াচড়া শুরু হলো। যে হাতটা দিয়ে সে দরজা খুলেছিল সে হাতটা এবার আস্তে আস্তে আমিনা বেগমের দিকে এগোতে লাগলো। স্পষ্ট বোঝা যাচ্ছিল ওই অশুভ জিনিসটা তার লম্বা হাত দিয়ে আমিনা বেগমের গলাটা চেপে ধরতে চাইছে। আমিনা বেগম ভয়ে ছিটকে কয়েক পা পিছিয়ে গেলেন, কিন্তু হাতটা ওনার একেবারে কাছাকাছি চলে এসেছিল। হাতটা আরো লম্বা হয়ে ওনাকে ধরার জন্য ছটফট করতে লাগল। আমিনা বেগমের গলা চিরে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। উনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, এক ছুটে ঘরের বাইরে বেরিয়ে এলেন। চৌকাট পার হয়ে উনি ওনার সর্বশক্তি দিয়ে দরজার দুটো পাল্লা একসাথে চেপে ধরলেন। এবার আর কোনো ভুল করলেন না, বাইরে থেকে শক্ত করে শিকল তুলে দিলেন। তারপর উনি পাগলের মতো গ্রামের ভেতরের দিকে রাস্তায় দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে বেচারি বারবার ভয় পেছনের দিকে তাকাচ্ছিলেন, ভাবছিলেন ওই ভয়ঙ্কর জিনিসটা দরজা ভেঙে ওনার পিছু পিছু আসছে কিনা। কিন্তু আল্লাহর রহমতে ঘরের ভেতর থেকে কিছুই আসেনি। এখন ওনার মাথায় শুধু একটা নামই ঘুরপাক খাচ্ছিল, গ্রামের মসজিদের ইমাম সাহেব, হুজুর ফজলুল সাহেব। এখন একমাত্র তিনি ওনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। দৌড়াতে দৌড়াতে ওনার দম প্রায় শেষ হয়ে আসছিল। কোনো মতে উনি ফজলুল হুজুরের বাড়ির দরজার সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন। গিয়ে ওনার দরজায় জোরে জোরে থাপ্পড়, ধাক্কা, লাথি, ঘুষি সব মারতে শুরু করলেন। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরও ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না। মনে হচ্ছিল হুজুর খুব গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু আমিনা বেগমের মনে তখন এমন এক ভয়ানক আতঙ্ক ভর করেছে যে উনি কিছুতেই দমে গেলেন না। উনি এবার ওনার দুহাত দিয়ে দরজা আঁচড়াতে শুরু করলেন। কয়েক মুহূর্ত পর ভেতর থেকে ফজলুল হুজুরের ঘুম জড়ানো বিরক্তিকর কণ্ঠ শোনা গেল।
আরে ভাই, কে এত রাতে? একটু সবুর করো, আসছি।
হুজুর, আমি আমিনা, আমাকে বাঁচান হুজুর। আমিনা বেগমের গলা দিয়ে যেন আওয়াজ বেরোচ্ছিল না, কাঁপা কাঁপা গলায় উনি এসব বললেন। ক্যাচ করে দরজাটা খুলল, ফজলুল হুজুরকে দেখা গেল। আমিনা বেগম ভয়ে ভয়ে আর কোনো কথা না বলে সোজা ঘরের ভেতরে গিয়ে ঢুকলেন।
আরে আরে আমিনা বেগম, কি হয়েছে, এত রাতে কি ব্যাপার?
হুজুর দ্রুত দরজাটা বন্ধ করে ওনার দিকে তাকালেন। ওনার ঘুম ততক্ষণে পুরোপুরি উড়ে গেছে। হুজুরের স্ত্রীও ততক্ষণে জেগে উঠেছেন। আমিনা বেগম তখন থরথর করে কাঁপছেন আর অঝরে কাঁদছেন।
কি হয়েছে তোমার স্বামীর, শরীর কি বেশি খারাপ?
হুজুর একটু চিন্তিত গলায় জিজ্ঞাসা করলেন।
হুজুর, আমার স্বামী উনি বেঁচে নেই, উনি মারা গেছেন।
আমিনা বেগম ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। এই কথা শুনে ফজলুল হুজুর একেবারে স্তব্ধ হয়ে গেলেন। খুব ভারাক্রান্ত বলায় বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তোমাকে স্মরণ করার তৌফিক দান দিন, কিন্তু তুমি এত রাতে একা? হুজুরের আর কথা শেষ করা হল না। আমিনা বেগম তখন ফুপিয়ে ফুপিয়ে ওনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা খুলে বললেন। কিভাবে ফিরে এসে দেখলেন দরজার ভেতর থেকে দরজাটা বন্ধ, আর কিভাবে ওনার স্বামীর লাশটা বসে থেকে ওনার দিকে হালম্বা হাত বাড়িয়ে দিল, সব শুনে ফজলুল হুজুরের গায়ের লোম খাড়া হয়ে গেল। ওনার চোখের ঘুম একেবারে উড়ে গেল। ওনার চেহারায় একটা গম্ভীর চিন্তার ছাপ পড়ল। উনি জীবনে বই কিতাবে অনেক পড়েছেন, শুনেছেন, কিন্তু নিজের জীবনে এরকম কিছুর মুখোমুখি আগে কখনো হননি। তিনি প্রথমে আমিনা বেগমকে সান্ত্বনা দিলেন, বললেন, মা তুমি শান্ত হও, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তুমি ভয় পেও না। তারপর একটু ভেবে বললেন, চলো আমি তোমার সাথে গিয়ে দেখছি বিষয়টা কি, তবে আমাকে একা গেলে চলবে না, গ্রামের আরো কয়েকজন সাহসী মানুষকে সাথে নিয়ে যেতে হবে। ফজলুল হুজুর ওনার স্ত্রীকে একটা হারিকেন দিতে বললেন, তারপর আমিনা বেগমকে সাথে নিয়ে বেরিয়ে গেলেন। রাতের বেলা ওই নিকশকালো অন্ধকারে ওনারা কয়েকজন সাহসী আর শক্তপোক্ত মানুষের বাড়ির দরজা খটখট করলেন। ঘুম থেকে তুলে ওনাদেরকে পুরো ঘটনাটা সংক্ষেপে বললেন। মরার লাশ উঠে বসেছে শুনেই অনেকে ভয়ে পিছিয়ে গেল, সাথে যেতে সরাসরি না করে দিল। কিন্তু ফজলুল হুজুরকে গ্রামের মানুষ খুব সম্মান করত, তাই ওনার কথায় ভরসা করে কয়েকজন সাহসী লোক লাঠি আর হারিকেন হাতে ওনাদের সাথে যেতে রাজি হলেন। হুজুর সবাইকে সাহস দিয়ে বললেন, আল্লাহর নাম নিয়ে চলো সবাই, আমরা সবাই একসাথে থাকলে শয়তানের কোনো ক্ষমতা নেই আমাদের কিছু করার। ওনার কথায় মানুষগুলোর মনে একটু বল এলো। সবাই মিলে আমিনা বেগমের বাড়ির উদ্দেশ্যে রওনা হল। বাড়ির সামনে পৌঁছে ওনারা দেখলেন দরজা ঠিক সেভাবেই বাইরে থেকে শিকল তুলে বন্ধ করে দেওয়া, যেভাবে আমিনা বেগম রেখে গিয়েছিলেন। ফজলুল হুজুর ইশারা করে দরজা খোলার কথা বললেন। দুজন লোক এগিয়ে গিয়ে শিকলটা খুলল। দরজা ঠেলে সবাই যখন বাইরের ভেতরে ঢুকল, তখন সবার চোখ যেন ছানা বড় হয়ে গেল। আমিনা বেগম একটু মিথ্যে বলেননি, দৃশ্যটা অবিকল ওনার কথার মতোই। আব্দুর রহমান চাচার লাশটা চৌকির উপর সোজা হয়ে বসে আছে, চেহারাটা এতই বিকৃত আর ভয়ঙ্কর হয়ে আছে দেখলে মনেই হবে না এটা কোনো মানুষের লাশ।
পুরো মুখটা হা হয়ে আছে। দেখে মনে হচ্ছে সাক্ষাৎ কোনো শয়তান বা অশুভ কিছু এই লাশের উপর ভর করেছে। এই ভয়ানক দৃশ্য দেখে কয়েকজন লোক কয়েক পা পিছিয়ে গেল প্রচন্ড ভয়ে। ফজলুল হুজুর এক মুহূর্ত দেরি করলেন না, উনি খুব উচ্চ স্বরে কালিমার জিকির করতে শুরু করলেন। উনাকে দেখে পেছনের লোকগুলো জোরে জোরে কোরআনের আয়াতের দোয়া পড়তে শুরু করল। সবার সম্মিলিত কোরআন তিলাওয়াতের আওয়াজে ঘরের ভেতরের থমথমে পরিবেশটা যেন কিছুটা কেঁপে উঠল। লাশটা একদম পাথরের মতো বসে ছিল, কিন্তু সবার তিলাওয়াতের আওয়াজে লাশের মধ্যে অদ্ভুত একটা প্রতিক্রিয়া দেখা গেল। হুজুর তখন খুব কড়া রাগি গলায় ধমক দিয়ে বললেন, আল্লাহর সৃষ্টি হয়ে থাকলে বল তুই কে, এই মৃত মানুষের পবিত্র শরীরে তুই কেন ঢুকেছিস, কি চাস তুই? হুজুরের কথা শুনে ওই লাশের গলা থেকে অমানসিক আর বিভৎস কিছু গোঙানির আওয়াজ বেরোতে লাগলো। মনে হচ্ছিল যেন কয়েকটা বন্য প্রাণী একসাথে গড়গড় করছে অথবা কোনো গরুকে এই মাত্র জবাই দেওয়া হয়েছে। কিন্তু ওটা যে কি ভাষা বা কে বলতে চাইছে তার কিছুই কেউ বুঝতে পারল না। আওয়াজটা এতটাই ভয়ঙ্কর ছিল যে উপস্থিত সবার কলিজা কেঁপে উঠল। ফজলুল হুজুর আবার গর্জে উঠলেন, ভালো চাস তোর নিজের পরিচয় দে, নইলে কোরআনের আগুনে তোকে পুড়িয়ে ছাই করে ফেলব। কিন্তু ওই অশুভ জিনিসটা কোনো জবাবই দিল না। হুজুর তখন বুঝতে পারলেন কথায় কাজ হবে না। উনি পেছনের একজনকে ইশারা করলেন, জলদি করে এক বালতি পানি নিয়ে আয়। একজন লোক দৌড়ে গিয়ে এক বালতি পানি নিয়ে এলো। ফজলুল হুজুর চোখ বন্ধ করে ওই পানির উপর সুরা বাকারা কিছু শক্তিশালী আয়াত আর রোকিয়ার দোয়া পড়ে ফু দিলেন। তারপর দূর থেকে ওই পড়া পানি লাশের গায়ের উপর ছিটিয়ে দিলেন। পানিটা লাশের গায়ে লাগার সাথে সাথে লাশটা এমন ভাবে ছটফট করতে লাগলো যেন গায়ে ফুটন্ত গরম পানি বা অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর আক্রোশে লাশটা তার বিকৃত লম্বা হাতটা বাড়িয়ে ফজলুল হুজুরকে ধরতে চাইল। হাতটা চোখের পলকে লম্বা হয়ে আসছিল, কিন্তু হুজুর আগে থেকে নিরাপদ দূরত্বে ছিলেন। পড়া পানির শক্তিতে আর কোরআনের আয়াতের টোপে ওই অশুভ জিনিসটা আর টিকতে পারল না। চরম যন্ত্রণায় ছটফট করতে করতে হঠাৎ করেই লাশটা স্বাভাবিক হয়ে গেল আর লাশটা ধপাস করে বিছানার উপর লুটিয়ে পড়ল। ঘরের ভেতরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। লাশটা এখন পুরোপুরি নিশ্চল, একদম স্বাভাবিক একটা মৃতদেহ যেমন থাকে ঠিক তেমন। সবার চোখে মুখে তখন আতঙ্কের ছাপ, কিন্তু ফজলুল হুজুরের উপস্থিত বুদ্ধির কারণে সবাই বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেল। হুজুর কিছুক্ষণ চুপচাপ ওই নিথর লাশের দিকে তাকিয়ে রইলেন। তারপর সবার দিকে ফিরে খুব শান্ত গলায় বললেন, তোমরা সবাই শোনো, এই ফরজ নামাজের পরপরই তাকে দাফন করিয়ে দিই, তোমরা তার গোসলের ব্যবস্থা করো। লোকজন ভয়ে লাশের কাছেও যেতে চাইছিল না। হুজুর তখন সবাইকে আশ্বস্ত করে বললেন, ভয় পেও না, ওই খবিশ জিন ওই শরীর ছেড়ে চলে গেছে, এখন আর কোনো ভয় নেই, এটা শুধু শুধু এখন একটা লাশ। ওনার কথায় ভরসা পেয়ে কয়েকজন যুবক এগিয়ে গেল, লাশে হাত দিয়ে দেখল একদম ঠান্ডা আর শক্ত হয়ে আছে। ওনারা তখন চার পায়ে ধরে লাশটাকে বাইরে নিয়ে এলেন গোসল করানোর জন্য। লাশ বাইরে আনার পর একজন লোক খুব ভয়ে ভয়ে হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আসল ঘটনাটা কি হয়েছিল, একটা মরা মানুষ এভাবে উঠে বসল কিভাবে? ফজলুল হুজুর একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, দেখো ভাই, আল্লাহ তাআলা এই দুনিয়ায় মানুষের পাশাপাশি জিন জাতীয় সৃষ্টি করেছেন। এদের মধ্যে কিছু আছে খুব খারাপ আর বদমেজাজি জিন, তারা সাধারণত গহীন জঙ্গল পাহাড় আর নির্জন জায়গায় ঘুরে বেড়ায়, সুযোগ পেলেই এরা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এখানেও ঠিক এমনটাই হয়েছে। আসলে হয়েছে কি, আব্দুর রহমান ভাই মারা যাওয়ার পর আমিনা বেগম ওনার লাশকে ঘরে একা রেখে বাইরে চলে গিয়েছিলেন, দরজাটাও ছিল খোলা। এই সুযোগে ওই নির্জন এলাকায় ঘুরে বেড়ানো কোন এক বদজিন ওই লাশের উপর ভর করেছিল। হুজুর একটু থেমে আবার বললেন, আল্লাহর অশেষ রহমত যে আমরা সময় মতো এসে এই সমস্যা থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছি আর কোরআনের শক্তি দিয়ে তাড়িয়েছি। তোমরা চিন্তা করে দেখো, আমরা যদি না আসতাম আর এই লাশটা যদি অবস্থায় ঘর থেকে বের হয়ে গ্রামে ঢুকে পড়তো, তাহলে ওই শয়তান জিন এই লাশের মাধ্যমে পুরো গ্রামের কি ভয়ঙ্কর তাণ্ডবটাই না চালাতে পারত। আমিনা বেগমের উচিত ছিল লাশ একা রেখে চলে না আসা, কিছুক্ষণ অন্তত লাশের পাশে বসে কোরআন তিলাওয়াত করা। আমিনা বেগম তখনও অঝরে কাঁদছিলেন, ফুপিয়ে ফুপিয়ে বললেন, হুজুর আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি ভয়ে দিশেরা হয়ে এই কাজটা করে ফেলেছিলাম, কিন্তু আল্লাহ শুক্রিয়া যে আপনি এসে আমাদের অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করেছেন। হুজুরনে মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার স্বামীর মৃত্যুর জন্য সবাই খুব ব্যথিত, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, তুমি ধৈর্য ধরো মা। এরপর ফজরের নামাজের পরপরই গ্রামের সবাই মিলে আব্দুর রহমান চাচার জানাজা পড়ে ওনাকে দাফন করে দিল। কিন্তু এই ঘটনার রেশ ওই গ্রামে অনেকদিন পর্যন্ত ছিল। সন্ধ্যার পর আর কেউ ভয় ঘর থেকে বের হতো না। কুদ্দুস চাচা বলেছিলেন, ওনার দাদি এই ঘটনা শোনার পর মাসের পর মাস ঠিকমতো নাকি ঘুমাতেই পারেননি, রাতে একটু শব্দ হলেই ভয় ধরফড় করে উঠতে বসতেন। প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো আপনাদের? আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। পাহাড়ি এলাকার এই ঘটনা প্রমাণ করে যে অন্ধকারের মধ্যে এমন অনেক কিছুই লুকিয়ে থাকে যা আমাদের চিন্তার বাইরে। ঘটনাটি সংগ্রহ করতে এবং আপনাদের সামনে গুছিয়ে উপস্থাপন করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। আপনাদের ভালো লাগলেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক। যারা ঘটনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার নতুন কোন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যারা এখনো পর্যন্ত ঘটনা পাঠাননি তাদেরকে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠিয়ে দিন আপনার জীবনের সেরা ঘটনাটি।